بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته.
بفضل الله وبتوفيقه আমাদের আলোচনা চলছে শরহুল মাতিল ইতিকাদ থেকে। এই আলোচনার ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম সুন্নার প্রতি উৎসাহিত করার বিষয়ে এবং বিদআত থেকে সতর্ক করা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের কথা, তাবেঈনদের কথা, এ সম্পর্কে তারা কে কি বলছেন, এসব বিষয়ে আমাদের আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবেঈ ছিলেন, আমরা তার কথা জেনেছি যে সুন্নাকে আঁকড়ে ধরা এবং বিরাট থেকে দূরে থাকার সম্পর্কে তিনি কি বলছেন। এই পর্যায়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট তাবেঈ তাবেঈর কথা উল্লেখ করেছেন। আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। أسأل الله سبحانه وتعالى التوفيق والسداد. سنناك عقر درا لعادت في شطر قطفة بشيء إمام أبو عمر الأوزاعي رضي الله عنه في بلجن عليك بآثار من سلف وإن رفضك الناس وإياك وآراء الرجال وإن زخرفوه لك بالقول. إمام أبو عمر الأوزاعي رضي الله عنه يقول لك যে তোমরা বা তুমি সালাফদের আসার কে অবলম্বন করো, যদিও লোকজন তোমাকে প্রত্যাখ্যান করে, আর তুমি মানুষের রায় বা মতবাদকে তুমি অ্যাভয়েড করো, ওইগুলা থেকে বেঁচে থাকো, ওইগুলা থেকে দূরে থাকো, যদিও সেগুলোকে অত্যন্ত সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করা হয়। বলে এখানে ইমাম আজ-জাহি রাহিমাহুল্লাহর কথা হলো যে সর্বাবস্থায় সালাফে সালেহীনের আসার অবলম্বন করা, অনুসরণ করা, এবং অন্যান্য মানুষের কথাবার্তা, তাদের রায়, তাদের মতবাদগুলোকে প্রত্যাখ্যান করা, এটি হলো প্রয়োজন। সালাফে সালেহীনের আসার অনুসরণ করতে গিয়ে যদি আপনাকে সমাজে সবাই প্রত্যাখ্যান করে, তবু আপনি ওইটাকে আঁকড়ে ধরেন, তা থেকে কোনো অবস্থাতেই সরবেন না। আর অন্যান্য মানুষের মতবাদ, এটাকে প্রত্যাখ্যান করুন, যদিও ওইগুলোকে আপনার সামনে খুব সুন্দরভাবে, অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হয়, তারপরেও কোনোভাবেই এর কথা, সে তার কথা, দিনের ব্যাপারে অন্য কারো কোনো মতবাদ, মতাদর্শ গ্রহণ করবেন না, এটা যত সুন্দরভাবেই উপস্থাপন করা হোক না কেন। সালাফে সালেহীনের আসার বা তাদের পদাঙ্ক অনুসরণ করতে যেয়ে এই যে কথাটি এখানে ইমাম আবু আমর আল আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াইন রাফাদাকান নাস, যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে, এই কথার মধ্যে ইঙ্গিত আছে এইটুকু যে আপনি যখন মানহাজুস সালাফুস সালেহ অনুযায়ী চলার চেষ্টা করবেন, চলতে যাবেন, তখন সমাজের পক্ষ থেকে, বিভিন্ন লোকের পক্ষ থেকে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে, আপনাকে সমাজের অন্যান্য লোকেরা ঘৃণা করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, এটারই কিন্তু এর মধ্যে ইঙ্গিত রয়েছে। আর এর বাস্তবতা আমরা প্রতিনিয়ত দেখতেছি যে প্রকৃত সালাফিয়ুন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলতে চান, তাদেরকে সমাজ প্রত্যাখ্যান করে, যে কারণে সমাজে তারা স্ট্রেঞ্জার বা নিজেদেরকে ওহরাবা বলে ভাবেন। আর এই ওহরাবাদের জন্যই রয়েছে সুসংবাদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়ুদু কামা বাদা ফাকুবা লিল গুরাবা। তো আপনি গরীব কিংবা আপনারা গুরাবা কখন, যখন আপনারা সালাফে সালেহীনের মানহাজ, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তখন সমাজের বেশিরভাগ লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, আপনাদেরকে মেনে নেবে না। কারণ সমাজ চলতেছে একভাবে, বা সমাজ আপনার সমাজ দিন প্র্যাকটিস করতেছে একভাবে, আর আপনি দিন প্র্যাকটিস করতেছেন সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ অনুযায়ী, আপনি করতেছেন একভাবে, তো বেশিরভাগ লোকের বিপরীতই আপনি চলতেছেন, যে কারণে অধিকাংশ লোকের সমাজের পক্ষ থেকে আপনার প্রতি আপনার এই কাজকর্মকে অস্বীকার করা, এগুলোকে প্রত্যাখ্যান করা, এগুলোকে নিন্দা জানানো, এই সব বিষয়ে আপনাকে ফেস করতে হবে। তো যে যাই বলুক না কেন, ওয়াইন রাফাদা খান্নাস, যদি সবাই এটাকে প্রত্যাখ্যান করে, তারপরেও আলাইকা বি আতারিম মিন সালাফ, এরপরেও আপনার করণীয় হলো সালাফে সালেহীনের আতারকে শক্তভাবে আঁকড়ে ধরা। আর সালাফে সালেহীনের আসার কি, ওটি হচ্ছে সুন্না, এটি হচ্ছে সুন্না, কারণ সালাফের আসার ছাড়া আর কিছু ছিল না, সুন্না ছাড়া আর কিছু ছিল না। সালাফে তাই সালাফে সালেহীনের আসারকে অবলম্বন করার অর্থ হল সুন্নাকে অবলম্বন করা। সুতরাং তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন্নাওয়াজিজ, এই সুন্নাকে সুদৃঢ়ভাবে অবলম্বন করা, এটাকে মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরা, এটাই হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যদিও এতে করে মানুষের পক্ষ থেকে অনেক নিন্দা, তিরস্কার, বাধা বিপত্তি আসে, কিন্তু কোনোভাবেই মানহাজ থেকে যেন এবং আসারে সালাফ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখানে প্রয়োজন হল আস-সাবাত আলাল মানহাজ, আস-সাবাত আলাল মানহাজ। যে বাস্তবতা আমরা দেখি আজকে প্রায় সকল মুসলিম সমাজে, প্রথমত যারা প্রকৃত অর্থে মানহাজুস সালাফকে অনুসরণ করতে চান বা করে চলেন, দুনিয়ার সব জায়গাতেই তারা নিজেদেরকে স্ট্রেঞ্জার হিসাবে আবিষ্কার করেন। তারা দেখেন, তারা বুঝতে পারেন যে তিনি স্ট্রেঞ্জার, কারণ তার চতুর্পাশে যারা আছে তারা চলতেছে একভাবে এবং উনি চলতেছে আরেকভাবে। দ্বীনের ক্ষেত্রে দ্বীন কখনো সমাজ অনুযায়ী দ্বীন চলে না, সমাজ চলতে হবে দ্বীন অনুযায়ী। এই জায়গাতে বা এই পয়েন্ট গুলা বুঝতে ভুল করার কারণে আজকে মুসলমানদের মধ্যে মুসলমান দাবিদার অনেকেই, এবং বিশেষ করে নিজেদেরকে ইসলামের দাঁড়াই বলে দাবিদার অনেকেই মূলত ইসলাম থেকে তারা দূরে সরে যাচ্ছেন। ইসলাম উদার ধর্ম, ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই, ইসলামের মধ্যে জড়তা নেই, আমরা লিবারেল, এই সব এই যে ভাব ভঙ্গি বা এই মতাদর্শ দেখানোর জন্য অনেকে নিজের মতো করে ইসলামকে ঢেলে সাজান, নিজের মতো করে ইসলামকে ঢেলে সাজান পশ্চিমাদের কাছে কিংবা নিজের দেশেই। আহলুল আহওয়া যারা আছে তাদের সামনে নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর জন্য এসব দাবি তারা করেন বা এরকম কাজ করে থাকেন, যে ইসলামকে নিজের মতো করে তারা ঢেলে সাজান। তারা ইসলামকে সমাজের উপযুক্ত করে প্রতিষ্ঠা করতে চান, আর অমুসলিম সমাজকে কিংবা আহলুল আহওয়াকে তারা দেখাতে চান যে আমরা আসলে লিবারেল, আমাদের ধর্মের মধ্যে কোনো জড়তা নেই, কোনো সংকীর্ণতা নেই, আমরা সবার সাথে মিলেমিশে চলতে পারি, আমরা খুবই উদার। এই ভাবভঙ্গি বা এই সমস্ত দাবি করে তারা আন্তর্জাতিক বিশ্বের কাছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা কিংবা দেশীয় পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতাকে নিজেদের দল ভারী করা, নিজেদের পাল্লা ভারী করার উদ্দেশ্যেই আরোপ করে থাকেন। আর তাদের এই ডাকে সহজে মানুষ সাড়া দেয়, কারণ কি, যে ওই ইসলাম, ইসলামকে যদি সমাজ অনুযায়ী ইসলামকে সাজানো যায়, উপস্থাপন করা যায়, তাহলে তো আর কোনো আপত্তি নেই। সমাজ যেভাবে চলছে ইসলাম সেভাবে চলবে, এতে কার কি আপত্তি, এতে শয়তানের কোনো আপত্তি থাকার কথা না। শয়তান তো এটাই চায় যে ইসলাম সমাজ অনুযায়ী চলুক, এটাই চায় শয়তান। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে সমাজ চলুক ইসলাম অনুযায়ী। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়া এটাই ছিল যে সমাজ চলবে ইসলাম অনুযায়ী। সমাজ অনুযায়ী ইসলাম চলবে না। এইরূপ দাওয়া, এটা আসলে শয়তানের ইচ্ছাকে প্রতিফলিত করারই নামান্তর। শয়তান চায় যে ইসলামকে আধুনিকায়ন করা হোক, ইসলামের আধুনিকায়ন, কিন্তু এই সমস্ত সুফাহাউল আহলাম যারা, এরা জানে না কিংবা জেনেও তারা না জানার না বুঝার ভান করে যে প্রকৃত অর্থে সমাজকে, জাহিলি সমাজকে, বাতিল সমাজকে পরিশুদ্ধ করার জন্য, এদেরকে হকের দিশা, সত্যের দিশা দেওয়ার জন্যই ইসলাম আসছে। এই সমাজকে পরিবর্তনের জন্যই কিন্তু ইসলামের আগমন। সমাজের মধ্যে যেসব বাতিল, যে সমস্ত জাহিলিয়া রয়েছে, এগুলোকে পরিবর্তন করার জন্য ইসলামের আগমন। সুতরাং এরূপ চিন্তা ভাবনা যারা করে যে আমরা নিজেদের মতো করে ইসলামকে সাজিয়ে নেই, আমাদের সমাজ অনুযায়ী আমরা ইসলামকে অনুসরণ করি, যদি কেউ জেনে শুনে এই ধরনের একদম স্বেচ্ছায় স্বজ্ঞানে যদি এরূপ কাজ করে থাকে, তাহলে এটা তার ইসলামের জন্য ইসলামকে ভেঙে ফেলবে, তাকে ইসলাম থেকে বের করে দেবে, এ ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করবে তাদেরকে বুঝতে হবে যে এই চিন্তা ভাবনা ইসলামকে মডার্নাইজ করার বা আধুনিকায়ন করার কোন প্রয়োজন নেই। ইসলাম এটা অলওয়েজ মডার্ন, ইলা ইয়াউমিল কিয়ামা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, পরিপূর্ণ সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্বজাতির জন্য, সকল ধরনের মানুষের জন্য এবং সর্বসময়ের জন্য ইসলাম একদম পুরাকি আধুনিক পরিপূর্ণ সর্বসময়ের উপযোগী, সর্বকালের উপযোগী, সব মানুষের জন্য এটা উপযোগী। এখানে কারো কোনো ধরনের সম্পাদনা করা, কোনো এডিটিং, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু অ্যাড করার, এখান থেকে কোনো কিছু ডিডাক্ট করার কোনো কিছুর প্রয়োজন নেই। আর যদি এরূপ কিছু প্রয়োজন কেউ মনে করে, তাহলে বুঝতে হবে যে সে শয়তানের দূষর। কারণ সমাজ ইসলামকে সমাজ উপযোগী করা, এটি হচ্ছে শয়তানের চাহিদা এবং শয়তানের দাবি। আর সমাজকে ইসলামের উপযোগী করা, সমাজকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা, এটি হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়া এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান বান্দাদেরকে। কিন্তু বিভিন্ন ধরনের যৌক্তিক কথাবার্তা, সুন্দর কথাবার্তা দ্বারা বিষয়গুলো মানুষের মনে এমনভাবে শয়তান ঢেলে দেয় যে সে মনে করে যে এটা করা আমার জন্য বেশ দরকার। যে এখন যখন প্রায় 1450 বছর ইসলাম আগমনের প্রায় 1450 বছর হয়ে গেল, হয়ে যাচ্ছে, এখন যুগ অনেক কিছু পাল্টাইছে, এই অবস্থায় আমাদের ইসলাম এটা অত্যন্ত উদার ধর্ম, এটা সব সময়ের সবার জন্য এটা মানানসই, সুতরাং আমরা এটার মধ্যে কিছুটা পরিবর্তন করে এটাকে যদি সমাজ উপযোগী করে নেই, তাহলে এর মধ্যেই আমাদের মঙ্গল। এই দেখেন যে শয়তান কিভাবে এই বাতিলটাকে তাদের কাছে হকে রূপে উপস্থাপন করে, মূলত এটা কাজ হচ্ছে শয়তানের। যেমন এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করছেন যে وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا وكذلك جعلنا لكل نبي عدوا اي عدو اي دشمن قدر مدته থেকে شياطين الانس والجن شياطين الانس والجن انسان এবং জিন্নাতের মধ্যে শয়তান যেগুলো, সেই শয়তানদের মধ্য থেকে আমি সব নবীদের জন্য দুশমন রেখেছি। এদের কাজ কি? ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাউলি গুরুরা, এরা একজন আরেকজনের প্রতি বাতিল কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করে প্রতারিত করার জন্য। এই জুখরুফ আল কাউল, বাতিল কথা, জুখরুফ আল কাউল বলা হয় যে বাতিল কথাকে সুন্দর করে উপস্থাপন করা, হকের আদলে উপস্থাপন করা, বাতিল কথাকে হকের আদলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা। এই কাজগুলো করে শয়তান, জিন্নাত এবং ইনসানের মধ্যে শয়তান যেগুলো, এগুলো তো যত ভাবেই মানুষের কোনো রায়, মানুষের কোনো কথা আপনার সামনে যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর সালাফে সালেহিনের আধার, তাদের পদাঙ্ক, এটা অনুসরণ করতে যেয়ে যদি সবাই এটাকে নিন্দা করে, সবাই এটাকে বাদ মনে করে, খারাপ মনে করে, সবাই যদি এটাকে প্রত্যাখ্যান করে, তারপরেও সেটাকে গ্রহণ অবলম্বন করতে হবে, ধরে রাখতে হবে, আঁকড়ে ধরতে হবে, কারণ হাক ওইটাই। সুতরাং সমাজ কি বলল, সমাজ কি চায়, এটা দেখার বিষয় আমাদের না। আমাদের দেখার বিষয় হলো আমরা আদিষ্ট কি দেখতে, ইসলাম কি চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি চান। আমাদের দেখার বিষয় হচ্ছে, আমাদের মানার বিষয় হচ্ছে, আমাদের অবলম্বন করার বিষয় হচ্ছে সেটাই, যে আল্লাহ জাল্লা ওয়ালা কি চান, সমাজ কি চায়, এটা আমাদের দেখার বিষয় না। এতে করে যদি সবাই আমার থেকে দূরে সরে যায়, তাতেও আমার বিচলিত হওয়ার কিছু নেই। আমি একাই যদি হকের উপরে থাকি, তাহলে সেটাই হবে আমার জামা, আমি মনে করব যে এটাই সবচেয়ে বড় জামা। একাই যদি আমি সত্যের উপরে থাকি, কিভাবে আমি আমি একাই যদি হকের উপরে থাকি তাহলে কিভাবে সেটা জামা হবে, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতেছি যে আমার সাথে কেউ নেই, কিন্তু আমার সাথে কে আছেন, আমার এই দাওয়ার সাথে সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আছেন, কারণ এটা ছিল, এটা তাদেরই দাওয়া, এটা তাদেরই মানহাজ, এটা তাদেরই আসার। আমার আমি যে বিষয়টাকে অবলম্বন করছি, এই বিষয়টার সাথে আম্বিয়া আলাইহিম আসসালাতু ওয়াসসালাম আছেন, আমার এই হকের সাথে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এর থেকে বড় জামাত আর কি হতে পারে। সুতরাং আপনি যদি হককে অবলম্বন করেন এবং আপনার সাথে কেউ না থাকে, আনতা ওয়াহদাকাল জামাআ, এতে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ওয়াইন রাফাদাকান নাস, সব দুনিয়ার সবাই আমাকে কি মনে করুক, আমাকে আমাকে প্রত্যাখ্যান করুক, তাতে কিছু যায় আসে না। আলাইকা বি আসারিম মিন সালাফ, আমার কাজ হলো সালাফে সালেহীনের আসারকে অবলম্বন করা, সুন্নাকে আঁকড়ে করা। আর মানুষের কথাবার্তা, অন্য কারো কথাবার্তা, এটা যত সুন্দরভাবে আমার কাছে উপস্থাপিত হোক না কেন, এগুলাকে প্রত্যাখ্যান করা, যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক না কেন। কারণ বাতিলটাকে সত্য যেভাবে আসে, সত্যটা তার ন্যাচারালি এটা কি সুন্দর, এটাকে আর ডেকোরেট করার কোনো প্রয়োজন হয় না, সত্যটা এটা ন্যাচারালি এটা সুন্দর। বাতিলটাকে এটাকেই আসলে কি করার, ডেকোরেট করার প্রয়োজন হয়, কারণ বাতিলটা তো এটা অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত বিভৎস একটা বিষয়। যে কারণে এটাকে বিভিন্ন যুক্তি দিয়ে, নানা রূপ কথাবার্তা দিয়ে এটাকে সাজানো গুছানো, মানে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার প্রয়োজন হয়। এই কারণে আপনারা দেখবেন, যেমন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কিরাম যারা আছেন, মাশায়েখ যারা আছেন, তুল্লাবুল ইলম যারা আছেন, তাদের যে কথাবার্তার মধ্যে আপনি বাহ্যিকভাবে রসকস খুব বেশি পাবেন না, কারণ তারা যেটুকু বলতেছেন কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বলতেছেন, এবং ওই কথার মধ্যেই সবকিছু প্রকৃত সুন্দর, ওই কথার মধ্যেই এইটাকে অ্যাডিশনাল আরো অনেক কিছু নানা রূপ কল্প কাহিনী এই সেই দিয়ে এটাকে আর ডেকোরেট করার কোনো প্রয়োজন নেই, এটা যেভাবে আছে এটা তার ন্যাচারালি সুন্দর। এবং এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর মধ্যে সার আছে। পক্ষান্তরে আহলুল আহওয়া, আহলুল বিদা, মুতাসাউফিন, এই যে তথাকথিত মুতাসাউফিন, এদের কথাবার্তা আপনারা শুনবেন যে তাদের কথাবার্তা কোরআন এবং সুন্নার থেকে দূরে, কিন্তু তারা এমন ভাবে বিষয়গুলো উপস্থাপন করে যে উপস্থিত আম জনতা মনে করে যে এটা তো খুবই সুন্দর। এই যে নানা রূপ কল্প কাহিনী, তারপরে অনেক ধরনের আপনার তজ সালাদ মিশিয়ে যেভাবে একটা বাতিল কথাকে উপস্থাপন করে, এটা হলো আম জনতাকে প্রতারিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য। এটা খুব স্পষ্ট বোঝা যায় এবং আমি নিজে সেটা বুঝি যখনই আমরা শুনি যে আমাদের উলামায়ে কেরামদের কথাবার্তা। আপনি দেখবেন একদম স্ট্রেট কাট, কোনো আর্টিফিশিয়ালিটি নেই এখানে, কোনো কৃত্রিমতা নেই, কৃত্রিমতা বর্জিত কথাবার্তা। পক্ষান্তরে আহলুল বিদা, আহলুল আহওয়াদের বক্তব্য আপনারা শুনবেন, দেখবেন যে ওইখানে প্রথমেই এই যে বিভিন্ন সুর দিয়ে নানাভাবে গানের সুরে কিংবা আরো বিভিন্ন সুর দিয়ে, তারপরে বিভিন্ন কিচ্ছা কাহিনী যেগুলোর কোনো কি নেই, লাওয়ারিস কিচ্ছা কাহিনী, এগুলা দিয়ে কোনোভাবে মানুষের মানে সাময়িকভাবে মানুষকে মন বোলানো, মানুষকে প্রতারিত করার জন্য তারা বক্তব্য উপস্থাপন করে থাকে। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরাম যারা কদীমান এবং হাদিসান যারা আছেন, আপনারা দেখবেন তাদের বক্তব্যতে এইরূপ কোনো কিছু নেই, একদম স্বাভাবিক এবং ন্যাচারাল কথাবার্তা, একদম স্বাভাবিক কথাবার্তা। তো আহলুল আহওয়ারা ওই কাজগুলো করে থাকে, অনেক মাল মশলা মিশিয়ে ওইটাকে সুন্দর করে উপস্থাপন করে, যাতে কি, কারণটা কি, يوحي بعضهم الى بعض زخرف القول غرورا غرورا। কারণ ওইভাবে যদি উপস্থাপন না করে এমনিতে তো এটা বাতিল, এখন যদি এটাকে সুন্দর করে ডেকোরেট করে যদি এটাকে উপস্থাপন না করা হয়, তাহলে তো সাধারণ লোকজন এটা লোকগুলোকে তারা এর দ্বারা প্রতারিত করতে পারবে না, যে কারণেই এটাকে আপনার ওই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাদের উপস্থাপন করার প্রয়োজন হয়। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে প্রতারিত করা। তো আমাদের কাজ হলো যে কোনোভাবেই যখনই আপনি শুনবেন যে সাধারণ ন্যাচারাল কথাবার্তার বাইরে, স্বাভাবিক নিয়মের বাইরে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল কথাবার্তা, তখনই ওইখানে মনে করবেন যে কিছু একটা আছে। নতুবা এটাকে এত রং রূপ দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আহলুল বাতিলের কথাবার্তাতে দেখবেন যে কোরআন এবং সুন্নার উল্লেখ তারা খুবই কম করবে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা তাদের বক্তব্যের মধ্যে খুবই কম পাওয়া যায়। এমনিভাবে কোরআনে কারীমের উল্লেখ তাদের বক্তব্যের মধ্যে খুব কম পাওয়া যায়, খুবই কম থাকবে। যেটুকু করবে কোনো আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যদি তারা বর্ণনা করে বা বলে, তখন এর অর্থ কিংবা এর ব্যাখ্যা তারা করবে নিজেদের মন গড়া, ওইটাকে সামনে স হিসাবে রাখলো এবং তার ব্যাখ্যা যেটা আছে ওই ব্যাখ্যাটা করবে মন গড়া ব্যাখ্যা। এই বাতিলটাকে তারা এরপরে এই কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবে। এর জন্য প্রত্যেক মুসলমানের উচিত এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকা, এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকা, কারণ এই সব কাজ তারা করে এক মানুষকে প্রতারিত করার, মুসলমানদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে। সুতরাং তাদের এই সমস্ত প্রতারণা থেকে সাবধান। সর্বাবস্থায় আমাদের কাজ হল সালাফে সালেহিনের আসার অবলম্বন করা, নতুবা নিজের দিন নিজের ইমান কে আপনি খতরার মধ্যে ফেলে দেবেন। কারণ এইভাবে এদের মন ভুলানো কথাবার্তা সাময়িকভাবে তারা যেভাবে কথাবার্তাগুলো বলে, এই কথাবার্তা শুনে একজন সাধারণ মানুষ মনে করতে পারে যে এটি হক, এবং হক মনে করে সে যদি এটাকে গ্রহণ করে নেয় তাহলে এতে করে সে হয়তো ইমান থেকে ইসলাম থেকে বেরিয়ে বেরিয়ে যেতে পারে। এই ফিতনা আমাদের সমাজে বর্তমানে ব্যাপক আকারে বিদ্যমান। এই যে বাতিলটাকে সত্যের আদলে সুন্দরভাবে উপস্থাপন করা, এই সমস্যা আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। বিভিন্ন ইসলামী ফিরকা, ইভেন যারা কোরআন এবং সুন্নার প্রচার এবং প্রসারের দাবি করে, তাদের মধ্যেও এই সমস্যা বিদ্যমান রয়েছে। যেমন কেউ কেউ আছেন যে আমাদের যেখানে আমাদের জন্য করণীয় হলো সল্লু কামা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অনুসরণে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাত আদায় করব। কিন্তু কোরআন এবং সুন্নার প্রচার এবং প্রসারে দাবি করে এরকম তথাকথিত দাবিদার অনেকে আছেন, যারা বলেন যে সালাত পড়া এটি হচ্ছে মূল নির্দেশ। এই দেখেন যে কিভাবে ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাউলি গুরুরা, এটা কিভাবে দেখেন, তারা বলে যে মূল নির্দেশ হলো ও আকিমুস সালাহ ও আতুজ যাকা, মূল নির্দেশ হলো ওয়ারকাউ মা আর-রাকিঈন, নামাজিদের সাথে নামাজ আদায় করো, যারা সালাত পড়ে তাদের সাথে সালাত পড়ো, বাস এইটুকু আমাদের কাজ, মূল উদ্দেশ্য মূল নির্দেশ হলো এইটুকু। এখন যেহেতু ওই যে অন্যান্য যে বিষয়গুলা আপনি বুকে হাত বাঁধবেন না, নাভির নিচে হাত বাঁধবেন না, হাত ছেড়ে দেবেন, আপনি আমিন জুড়ে বলবেন না, আসতে বলবেন, এই সমস্ত বিষয়ে আপনি সমাজকে কি করেন খুশি রাখেন, এইগুলা মূল বিষয় না, এইগুলা জুজই মাসআলা, এইগুলা ফুরুই বিষয়, এইগুলা কিছু না, এগুলার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন আটকাবে না, আপনাকে কবরে এগুলার জিজ্ঞেস করা হবে না যে আপনি হাত কোথায় বাঁধছিলেন, বুকে বাঁধছিলেন না নাভির নিচে বাঁধছিলেন, এইগুলা নিয়ে ইখতিলাফ করে কি করবেন না, সমাজটা সমাজের মধ্যে ফাসাদ বিস্তার করবেন না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না, এইগুলা কোনো বিষয় না, মূল কথা হলো সালাত আদায় করেন, এইটাই। মাশা আল্লাহ, কথাগুলো তো বেশ সুন্দর। সমাজে ফিতনা সৃষ্টি করব না, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এটার তো দলিল আছে কোরআনে কারিমে। এইগুলা জুজই মাসআলা, হ্যাঁ এটাও তো ঠিক যে অনেক ক্ষেত্রেই অনেক মশালাগুলো এইগুলো হয়তো ফরজের বিষয় না কিংবা ওয়াজিব বিষয় না, এগুলো সুন্না। আচ্ছা সুন্নার মধ্যে যদি একটু হেরফের হয়ে যায়, আশা করা যায় হয়তো এর জন্য কি খবরে তো আর এই সলভ করা হবে না যে বুকের উপরে হাত বাঁধছিলে না নাভির নিচে বাঁধছিলে, এটাও তো ঠিক। সমাজে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে চলা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا, আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্নতা অবলম্বন করো না। এখন তোমার সমাজের 99% লোক একভাবে করতেছে, তুমিও ওই ছোটখাটো একটা বিষয় নিয়ে আলাদা হয়ে হয় না, বলে তাফাররাকু, বিচ্ছিন্নতা অবলম্বন করো না, তারা যেভাবে করতেছে তুমি সেভাবে করো, তারা নাভির নিচে বাঁধুক বা হাত ছেড়ে দিক তুমিও সেটাই করো, বলে তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এখন আপনারা বলেন এই যে উদাহরণস্বরূপ এই এই যে মশালাটা কি করল, এই কথাবার্তাগুলো যদি একজন সাধারণ লোক শুনে তাহলে কি বলবে, যে মাশা আল্লাহ আলিমুন কাবীরুন ওয়া ফাদিল, একেবারে প্রত্যেকটা কথার দলিল সহ কোরআনে কারীম থেকে সবগুলো উপস্থাপন করা হয়েছে, উনি যা বলতেছেন হাফ বলতেছেন, এর মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। কিন্তু প্রকৃত অর্থে এই কথাগুলো কি ঠিক? অবশ্যই না, অবশ্যই না। প্রকৃত অর্থে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এগুলা ঠিক, কিন্তু প্রকৃত অর্থে এগুলা ঠিক না। এর কারণ হলো প্রথমত রাসূলুল্লাহ এই সবগুলা কাজই হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, বিশেষ করে যেমন সালাতের বিষয়ে এই যে কথাগুলো বলা হলো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে নির্দেশ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল আমরু লিল উজুব, এটা ওয়াজিব। আপনি সবগুলোকে যদি এখন সুন্নত বলে চালিয়ে দেন তাহলে সেটা ঠিক হবে না। এখন সমাজে একদল লোক আছে এই যে এই ধরনের কথাবার্তা বলে যে হ্যাঁ আমরা 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 সালাফি, আমরা সালাফে সালেহিনের মানহাজ অবলম্বন করি, অনুসরণ করি, সবই ঠিক আছে, কিন্তু এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা কারোর সাথে দেন দরবারে যেতে চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। হ্যাঁ, এখানে মুসলমানদের ইউনিটি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই টুকটাক বিষয় নিয়ে এগুলা ফিতনা ফসাদ করে লাভ নেই। সমাজে এক ধরনের লোক এরা আছে যারা কোরআন এবং সুন্নার অনুসরণের দাবি করে এবং এইরূপ কথাবার্তা বলে, তো এরা সমাজকে খুশি রাখতে চায়। হ্যাঁ, এবং তাদের আরেকটা কি হলো, এটা আরেকটা ফিতনা। হ্যাঁ, শরীয়তের পরিভাষা অনুযায়ী আরেকটা ফিতনা তারা কি করে, যে এটা হচ্ছে কি মাসালিহা মুরসালা, মাসালিহা মুরসালা, যে এটা মুসলাহাত, এটা একটা মুসলাহাত, এটার মধ্যে একটা কল্যাণ আছে, সামাজিক কল্যাণ বিবেচনা, সামাজিক কল্যাণ বিবেচনায় অনেক কিছু ছেড়ে দেওয়া যায়। তো আমরা এটা এটা করলাম না, তাতে কি হইল, তাতে কি হইলো মানে তাতে মারাত্মক দোষ হইল, মারাত্মক অপরাধ হইল। প্রথম অপরাধ হইল যে সমাজকে খুশি করার জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল এবং ফেয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে, তার নির্দেশকে অবজ্ঞা করলেন, উপেক্ষা করলেন। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা বালালাম মুবিনা, ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা বালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং একেবারে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট। এর থেকে বড় অপরাধ আর কি? আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول, কিন্তু আমরা সেই জায়গাতে সেই নির্দেশকে অবজ্ঞা করে উপেক্ষা করে আমরা কি করতেছি, যে না আমাদের সমাজকে খুশি রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে সমাজকে খুশি রাখা, খুশি রাখতে যে চায় তার থেকে বড় নাফরমান আর কি? এটাই তো হচ্ছে শয়তানকে খুশি করা। হ্যাঁ, অনেক বিষয়গুলো আছে জুজই বিষয়, ফুরুই বিষয়, কিন্তু এই ফুরুই বিষয়গুলো সম্পর্কে আমার চিন্তা ভাবনা যে আমি যখন এই কাজটা করব সমাজকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তখন কিন্তু এই কাজটা, এই ফুরুই বিষয়টা কিন্তু আর মানে এটা কোনো ছোটখাটো বিষয় থাকে না, এটা বড় বিষয় হয়ে যায়। এই ছোটখাটো বিষয়টা তখন আর ছোটখাটো থাকে না, এটা অনেক মারাত্মক বিষয় আকার ধারণ করে। আমি কার সন্তুষ্টির জন্য এটা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য না সমাজকে সন্তুষ্ট করার জন্য? একটা ছোট্ট কাজই যদি একজন লোক, ছোট্ট একটা আমল যদি কেউ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এটাই তো হচ্ছে রিয়া, এটাই তো হচ্ছে শিরকের একটা প্রকার। তো সেই জায়গাতে আপনি এই ফুরুই মাসাইল, এইগুলা জুজই মাসাইল, এইগুলা সুন্নার ব্যাপার, এটা এইগুলা মুস্তাহাব বিষয়, এগুলা নিয়ে বাড়াবাড়ি করে সমাজে ফিতনা করার প্রয়োজন নেই। আমরাও বলছি সমাজে ফিতনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাই বলে আমি কি সুন্নাহ এবং মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্র্যাকটিস গুলো, তার নির্দেশ গুলো কি আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেব? যদি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয় তাহলে এটাই হবে সবচেয়ে বড় পাপ। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু করি তাহলে সেটাই হবে আমার নেক আমল হিসাবে গণ্য হবে। এইগুলা ফুরুই বা জুজই বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এই প্রাসঙ্গিক বিষয়গুলো আসলে এটা এমন কিছু না যে একজন লোক যদি সে বুকের উপরে হাত বাঁধলো না নাভির নিচে হাত বাঁধলো, মূল বিষয়টা এইটা না, এটা কোনো বড় বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে বা আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কেন বুকের উপরে হাত বাঁধলেন কিংবা কেন নাভির নিচে হাত বাঁধলেন, প্রশ্নটা এই জায়গাতেই। যদি একজন লোক বলে যে আমি নাভির নিচে হাত বাঁধছি এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এবং আমি জানি সেই হাদিসটা সহিহ গ্রহণযোগ্য, সেই কারণে আমি এটুকু করছি, ফালা বাসা বিহি ইনশাআল্লাহ। একজন লোক বলে যে কেন বুকের উপরে হাত বাঁধছেন, সে যদি বলে যে আমি জানি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা ছিল সাহাবায়ে কেরামদের আমল, এই জন্য আমি সেটা করছি, এটা অথেন্টিক ভাবে আমার কাছে পৌঁছাইছে, এই কারণে আমি এটুকু করছি, ফালা বাসা বিহি ইনশাআল্লাহ। কিন্তু ওই কাজটাই যখন একজন লোক করবে এই চিন্তা ভাবনা নিয়ে যে আমি এখানে হাত পাচ্ছি, এটা হচ্ছে আমার ইমামের মাজহাব, এটা হচ্ছে আমার ইমামের মাজহাব, আমি হাত ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইমামের মাজহাব, আমি বুকের উপরে হাত পাচ্ছি এটা হচ্ছে আমার ইমামের মাজহাব। ফমান হুয়া ইমামুক, এই জায়গাতে আমাদের করণীয় হলো কি, ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল, ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল, আপনার ইমাম তিনি যেই হন না কেন, যদি সেটা তার রায় হয় তাহলে আপনি তার রায় মানতে কিনা মানার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়, আপনি আদিষ্ট কোরআন এবং সুন্নাকে অনুসরণের জন্য। ওই দেখেন যে বিষয়টা একই বিষয় কিন্তু চিন্তা ভাবনাগত যে পার্থক্য, যেটা যদি একই কাজ করতেছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সুন্নাহ আছে, তাহলে আশা করা যায় এর জন্য সে কি হবে না, যদি এতে তার ভুলও হয় তাহলে তা এর জন্য সে তাকে পাকড়াও করা হবে না। আর যদি সঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিংবা একটা সঠিক কাজ কেউ যদি করে এবং ওই দৃষ্টিতে যে এটা কি না কাজটা সঠিক করতেছে, একজন বুকের উপরে হাত পাততেছে কিন্তু বলতেছে যে না এটা কি, এটা আমার ইমামের কিংবা এটা আমার 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 বুজুর্গ আমার শেখ এটাকে এটা বলে দিয়েছে, এটা আমি আমার শেখের অনুসরণে আমি সেটা করতেছি, তাহলে তার এই হক অনুসরণটাও কিন্তু হক বলে গণ্য হবে না। হককে হক হিসাবে জানতে হবে এবং সেই হক হিসাবে জানার অর্থ কি, যে তার এই হকটা সে জানতেছে এবং মানতেছে কি হিসাবে, হক হিসাবে। এবং একটা বিষয় হক কখন হয়, যখন এর সাপোর্টে কোরআন এবং সুন্না থাকে, দলিল থাকবে, তখনই এটা হক হবে। একজন লোক দাঁড়িয়ে রাখলো, তাকে হয়তো ডাক্তার বলে দিল যে আপনি এই যে ত্বকের ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনি কি করেন, দাঁড়িয়ে রাখেন, হ্যাঁ, তো সে মাশাআল্লাহ লম্বা দাঁড়িয়ে রাখলো, এখন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে রাখছে, তার এই দাঁড়িয়ে রাখা এটা কি তার কোনো আমলে সালেহ হিসাবে গণ্য হবে, অবশ্যই না। আর যখন একজন লোক দাঁড়িয়ে রাখবে এই হিসাবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এইটুকু মনে করে যখন রাখবে তখন এটা তারা তখনই কেবল এটা তার আমলে সালেহ হিসাবে গণ্য হবে। তো কোনো ছোট বিষয়কে ছোট হিসাবে ধরে নিয়ে এই ধরনের কথাবার্তা মানুষকে প্রতারিত করার জন্য এই যে আমাদের সমাজে যারা উদারপন্থী ইসলামিক দায়ী আছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অবস্থা সম্পর্কে ভালো জানেন, যে ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন না শয়তানকে সন্তুষ্ট করার জন্য। এসব কারণে আমাদের কাজ হলো এই যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ যে কথাটি বললেন, আলাইকা বি আসারি মিন সালাফ ওয়া ইন রাফাদাক আন-নাস ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফু লাকা বিল কাউল, যদি এটা যত সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপন করা হোক না কেন, তুমি এটা থেকে বেঁচে থাকো। এই হলো এই এই যে মূল্যবান কথাটা, এই কথাটা হচ্ছে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। আমরা এই যে তারগীব ফিস সুন্নাহ ওয়া তাহযির মিনাল বিদআহ এই অধ্যায়ে, এর আগে আরো যে দুই একটা আলোচনা, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথা আলোচনা করতে গিয়ে আমরা যে যে কথাটা কে বলছেন, উনি কে, যখন কায়েল সম্পর্কে ধারণা হয় তখন তার কথার গুরুত্ব বাড়ে, এই চিন্তা ভাবনা থেকে আমরা ইতিমধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে যত কিঞ্চিত আমরা আলোচনা করার প্রয়াস পেয়েছি ওলিল্লাহিল হামদ। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জীবনী থেকে সামান্য আলোচনার প্রয়াস পেয়েছি। তো সেই ধারাবাহিকতায় এই যে কথাটা যা শুনলাম আমরা, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ কে বলেছেন তার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে এই কথাটার গুরুত্বটা আপনারা আশা করি আমরা আরো বেশি উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা সংক্ষিপ্তভাবে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি হলেন একজন তাবে তাবেঈ এবং তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আমর ইবনে ইয়াহমুদ আল আউজাঈ। আব্দুর রহমান ইবনে আমর ইবনে ইয়াহমুদ আল আউজাঈ এ হল তার পুরো নাম। তার জন্ম বেশিরভাগ মুয়াররিখিন এবং উলামাদের বর্ণনা মতে তার জন্ম হলো 88 হিজরিতে। তিনি কেউ কেউ বলেছেন যে বাআলাবাক শহরে তার জন্ম এবং তার শৈশব কৈশোর কেটেছে, তার শৈশবটা বিশেষ করে শৈশবটা দিমাশকে সিরিয়াতে কেটেছে। এরপরে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মা তাকে নিয়ে বৈরুতে চলে যান। বৈরুতে যাওয়ার আগে তারা দিমাশকে অবস্থান করছিলেন। আউজাঈ এই যে নামটা, যে নামে তিনি ইমাম আউজাঈ নামে সবার কাছে পরিচিত, এই নামটা কিভাবে তার সাথে সম্পৃক্ত হলো এ সম্পর্কে বিভিন্ন কথা, কেউ বলেছেন যে তিনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে আউজা, যে গ্রামে সেই গ্রামের নাম হচ্ছে আউজা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা হলো যে আব্দুর রহমান ইবনু আমর আল আউজাঈ তার জন্ম আউজা গ্রামে না, বরঞ্চ তিনি আউজা গ্রামে পরবর্তীতে এসেছেন। আর আউজা এটা হলো একটা গ্রাম, এটাকে আমরা যেমন অনেক সময় যে গুচ্ছ গ্রাম বলি, সে ধরনের একটা গুচ্ছ গ্রাম যেখানে বিভিন্ন জায়গা থেকে এসে লোক বসবাস করে। আউজা মানে যেটা মুতাফাররিক এলাকার, বিভিন্ন বিচ্ছিন্ন এলাকার মানুষ এসে যেখানে জড়ো হয়, তো এই ধরনের সিরিয়ার একটা গ্রাম ছিল, একটা বিচ্ছিন্ন জনপদ ছিল যেখানে বিভিন্ন জায়গা থেকে, একটা গুচ্ছ গ্রামের মতো বিভিন্ন জায়গা থেকে এসে লোকজন বসবাস করছিল। তো সেখানেই ইমাম আব্দুর রহমান ইবনু আমর আল আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি অবস্থান করছিলেন, সে কারণেই ওই নামের সাথে ওই গ্রামের দিকে সম্পৃক্ত করেই তাকে আউজাঈ নামে পরবর্তীতে তিনি সমগ্র মুসলিম উম্মার কাছে সুপরিচিত হয়ে গেছেন। তো إمام أوزاعي رحمه الله ওনার ছোটবেলায় এবং কেউ কেউ বলেছেন যে ওনার জন্মের পূর্বেই ওনার বাবা মারা যান, যার কারণে এতিম হিসাবে তিনি বড় হয়েছেন। কিন্তু এতিম হিসাবে বড় হলে কি হবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম আওজাঈ তার মতো যে এত জ্ঞানী, এত শিষ্টাচার সম্বলিত, উন্নত শিষ্টাচার সম্বলিত এত এবং এত বেশি ধৈর্যশীল, সহ্যশীল, কষ্টবাসী, বীর সাহসী, আবিদ, জাহিদ, কোনো বাদশার, কোনো খলিফার, কোনো মন্ত্রী, কোনো ব্যবসায়ীর, কোনো আলেমের ছেলে ছিলেন না। তার মতো এত বেশি এলিম, এত বেশি মানে জ্ঞানের অধিকারী, ইলমের অধিকারী, হিলমের অধিকারী, ফাসিহ, তারপরে সুজা আমি দেখিনি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুস্পষ্ট কথা যে লাম ইয়াকুন ফি আবনাইল মুলুক ওয়াল খুলাফা ওয়াল উযারা ওয়াত তুজ্জার ওয়াল উলামা ওয়া গায়রিহিম আ'কাল মিনহু ওয়ালা আকসার আদাবান ওয়ালা আওরা ওয়ালা আ'লামা ওয়ালা আফসাহ ওয়ালা আওকার ওয়ালা আহলামা ওয়ালা আকসার সামতাম মিনহু। তার থেকে বেশি জ্ঞানী কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো বাদশাহ ছেলে পেলে, কোনো ব্যবসায়ীর ছেলে পেলে ছিলেন না। যদিও তিনি কি করছেন, একদম এতিম হিসাবে খুব দুঃখে কষ্টে বড় হয়েছেন। তার অবস্থা ছিল যে তিনি তার জ্ঞানের যে কিটা পাওয়া যায় যে যখন তিনি কোনো কথা বলতেন তখন সেই মজলিসে যারা উপস্থিত থাকতেন তারা তার কথাগুলো লিখে নিতেন, মানে এত গুরুত্বপূর্ণ, এত চমৎকার কথা বলতেন। আর একদম সুস্পষ্টভাবে যেটা বলা যায় যে ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সাহাবায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি ভালোবাসা পোষণকারী এবং সুন্নার প্রতি যার সবচেয়ে মানে তার সময়ে এমনকি তার পরেও বলা যায় যে সুন্নার প্রতি এত ভালোবাসা পোষণকারী আর কাউকে দেখা যায়নি। বিদআতের আতঙ্ক ছিলেন ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ। আহলুল বিদআ, আহলুল বিদআতের জন্য তারা তিনি ছিলেন তাদের গলার কাঁটা। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আহলে সুন্নার বিরুদ্ধে যারা কথা বলতো তাদের জন্য ছিলেন ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ, তাদের জন্য ছিলেন এক মূর্তিমান আতঙ্ক, এক জীবন্ত আতঙ্ক ছিল। তিনি যতটুকু জানা যায় ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ একাধিক বিয়ে করেছেন। আর তার তিনজন মেয়ে ছিলেন, একজন ছেলে যিনি ওই শেষ বয়সে একজন ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু তিনিও বেশি দিন কি করেননি, ছোটবেলায় তিনি মারা যান। তার তিন মেয়ের সম্পর্কে, তিন মেয়ের মধ্যে একজনের শুধু নাম জানা যায়, যার নাম ছিল, যদি আমি ভুল না করে থাকি, যে খুব সম্ভবত রওয়াহা, আর ওই একজন মাত্র ছেলে ছিলেন যার জন্ম হয়েছিল 148 হিজরি কিংবা তারপরে। অর্থাৎ মানে তার অনেকটা শেষ বয়সেই কিন্তু তিনি বেশি দিন জীবন লাভ করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে ওই ছেলে ছোটবেলায় মৃত্যুবরণ করেন। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার জন্ম যেটুকু আমরা জানলাম যে 88 হিজরিতে, আর তার মৃত্যু 69 বছর বয়স উনি লাভ করেছিলেন 157 হিজরিতে সফর মাসে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু ছিল আব্বাসি খিলাফা খলিফা আবু জাফর মনসুরের সময়কালে। ইমাম রাজি, ইবনু আসাকির, আহমদ ইবনে মারওয়ান, সুফিয়ান সৌরি, হাফিজ জাহাবি এদের সবার মতে একটা কথা আছে তার মৃত্যু সম্পর্কে, যে তিনি যেদিন মারা যান সেদিন একজন লোক সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহর কাছে এসে বলল যে হে আবু আবদুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে সিরিয়ার একটা ফুল ঝরে পড়েছে। এই কথা শোনার সাথে সাথে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলছেন যে বললেন যে যদি তুমি সত্যি দেখে থাকো, ফাকাদ মাতাল আউজাঈ, যদি তুমি সত্যিই স্বপ্ন দেখে থাকো তাহলে হয়তো ইমাম আউজাঈ মারা গেছেন। ইতিমধ্যে আরেকজন লোক সুফিয়ান সৌরির কাছে এসে বললেন যে হ্যাঁ, আযম আল্লাহ আজরাক ফি আখিক আল আউজাঈ ফাকাদ মাত, আপনি যে কথা বলছেন এটা ঠিকই, আপনার ভাই আউজাঈ মারা গেছে। তো এই যে অনেক কি দেখলেন স্বপ্নে, কান্ন রায়হানাতুন ক্বালাআত মিন আশ-শাম, রায়হানা, আর প্রকৃত অর্থে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন রায়হান, অত্যন্ত সুগন্ধি ফুল ছিলেন। সর্বক্ষেত্রে ইলম, ফিকহ, হাদিস, ইবাদা, জুহুদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কথা দ্বারা, কাজের দ্বারা আল্লাহর পথে জিহাদ, এই সব বিষয়ে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন একটা অত্যন্ত সুগন্ধি ফুল। তার সময়ে কিংবা তার পরবর্তীতে তার মতো আর কাউকে পাওয়া যায় না। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একাধারে তিনি ছিলেন মুহাদ্দিস, একাধারে তিনি ছিলেন ফকিহ, মুজাহিদ, মুরাবিদ ফি সাবিলিল্লাহ, আবিদ, জাহিদ, অর্থাৎ একজন মুসলিমের মধ্যে যত ধরনের গুণ থাকা চাই সে সবগুলো গুণের সমন্বয় ছিল, সমন্বিত রূপ ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। এর প্রায় সবগুলোই ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। তার ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার সম্পর্কে আব্বাস ইবনুল ওয়ালিদ আল বাইরুকি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনি ছিলেন একটু মিডিয়াম সাইজ থেকে একটু একটু লম্বা, অর্থাৎ মধ্যম থেকে একটু লম্বা, খানিকটা লম্বা, খুব লম্বা না কিন্তু মধ্যম থেকে একটু লম্বা, এবং তার দাড়ি ছিল খুব পাতলা দাড়ি। তিনি দাড়িতে মেহেদি দিতেন যখন এগুলা সাদা হয়ে গেছিল, আর যেটা আমরা আগেই বলেছি যে তিনি একাধিক বিয়ে করেছিলেন, আর এই বিষয়টা জানা যায় তার কথা থেকে। ইমাম আয-যাহি রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন, ফারাকতু নিসাই ফারাকাত নিসাই ওয়া আতাকাত রাকীকি, আমার স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেছেন, মানে তারা আতাকাত রাকীকি এবং আমাকে তারা স্বাধীন করে গেছে। এর থেকে বোঝা যায় যে তিনি ফারাকাত নিসাই বহু বচন শব্দ ব্যবহার করেছেন, যে একাধিক বিয়ে তিনি করেছিলেন। ইমাম আয-যাহি রাহিমাহুল্লাহর যে ছেলে একজন মাত্র ছেলে জন্মেছিলেন, তার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুর রহমান। তিনি ওই 177 হিজরিতে 177 হিজরিতেই তার ওই ছেলে মৃত্যুবরণ করেন। ইমাম আয-যাহি রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসের সাথে ফাকার মিল দিতে ইমাম আয-যাহির মতো অন্য কাউকে আমি দেখিনি। অর্থাৎ তিনি যে কোনো ফতোয়া, যে ফতোয়া দিতেন কিংবা যে কোনো মাসাইলের ব্যাপারে হাদিসকে উপস্থাপন করতেন। অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্য রেখেই তিনি ফিকহ কিংবা ফতোয়া প্রদান করতেন। ইমাম আয-যাহি রাহিমাহুল্লাহ একদম অনেকে কেউ বলেছেন যে 13 বছর বয়স থেকে তিনি এই যে ফতোয়া, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা হতো, এবং এক পর্যায়ে 136 হিজরিতে দিমাস্কের ফতোয়ার মুফতি হিসাবে তিনি মুফতির ভার তার উপরে পড়ে। তো ছোট বয়স থেকেই তিনি তালিম, ইলমের কাজে, দ্বীনের খেদমতের কাজে নিজেকে নিবেদিত রাখেন, জ্ঞান অর্জনে এবং জুহুদ, ওয়ারা, তাকওয়া, এইগুলো ছিল তার ছোটবেলা থেকে এইগুলার অনুশীলন। কিন্তু যখন তার উপরে এই যে ফতোয়ার ভার যখন পড়ে, খুব বেশি দিন তিনি এই দায়িত্ব নেননি, এই দায়িত্ব ছেড়ে তিনি বৈরুত চলে যান। কারণ তার আগ্রহ, বেশি আগ্রহ ছিল তালিম এবং তাআল্লুমের প্রতি। ফতোয়াকে গভীরভাবে, মাসাইলে ফিকহিয়া সম্পর্কে গভীর চিন্তা ভাবনা বা চর্চা করা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে মাসালাগুলো আলোচনা করা, এই বিষয়েই ছিল তার বেশি আগ্রহ। তো তিনি তার জীবনে এগুলো তারিখের কিতাবের মধ্যে, যেমন সিরু আলাম ইন্নুবালা, হলিয়াতিল আউলিয়া, তারপরে আপনার বিদায়া নিহায়া, এই সমস্ত গ্রন্থে দেখা যায়, জানা যায়, গ্রন্থ থেকে জানা যায় যে ইমাম আয-যাহি রাহিমাহুল্লাহ প্রায় বিভিন্ন বিষয়ে প্রায় 70,000 বিষয়ে, 70,000 মাসআলার বিষয়ে তিনি ফতোয়া দিয়েছেন। এটা এই যে একজন মানুষের জীবনে 70,000 মাসআলা ফতোয়া প্রদান করা, এটা খানি মানে একটা তুচ্ছ, একটা সাধারণ বিষয় না। তার ইলম সম্পর্কে হাফিজ আবু নাঈম কুলিয়াতুল আউলিয়ার মধ্যে তিনি বলেছেন যে আমরা একদম ছোট্টভাবে, যেমন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার সম্পর্কে যে কথাটা বলেছেন, হুবহু ওই কথাটা আমি আপনাদেরকে বলেছি। এখানে আমি ইবনু আবু নাঈম ইমাম আয-যাহি সম্পর্কে কি বলেছেন তার বাসায় আমি বলি যে তিনি বলেছেন, হুয়াল ইলমুল মানশুর ওয়াল হুকমুল মাশহুর আল ইমামুল মুবাজ্জাল আল মিকদামুল মুফাদ্দাল আব্দুর রহমান ইবনু আমর আল আয-যাহি রাদিয়াল্লাহু আনহু। كان واحد زمانه وإمام عصره وآوانه كان ممن لا يخاف في الله لومة لائم مقوالا بالحق لا يخاف سطوة العزائم لا يخاف سطوة العزائم وكان متواضعا سريع الرجوع إلى الحق أبو نعيم القطائي برجنت الشيش هو العلم المنشور والحكم المشهور الإمام المبجل والمقدام المفضل عبد الرحمن بن عمرو الوزاعي رضي الله عنه كان واحد زمانه وإمام عصره وأوانه كان ممن لا يخاف في الله لومة لائم مقوالا بالحق لا يخاف سطوة العزائم أي برجنته له أبو نعيم رحمه الله الكتاب إمام الوزاعي شمبركي جيش تني چلين بسترط يك جيانر بھندار أبن সুপ্রসিদ্ধ হুকুম বলতে এখানে ফতোয়ার হুকুম বলতে মানে যিনি ফতোয়া প্রদান করতেন বলে হুকমুল মশহুর সুপ্রসিদ্ধ ফতোয়া প্রদানকারী ইমামে মুবাজ্জাল আব্দুর রহমান ইবনে আমর আল আউজাঈ যে তার সময়কার তিনি ছিলেন তার সময় তিনি ছিলেন একক ইমাম আসরিহি ও আওয়ানিহি তার সময়ের ইমাম যে এমন ইমাম যিনি আল্লাহর পথে কাউকে কোনো নিন্দুখান নিন্দাকে ভয় করতেন না সত্য বলতেন এই ক্ষেত্রে কোনো কারো যে অত্যাচার কিংবা কারো ভয়ভীতির কোনো আশঙ্কা তিনি ভয়ভীতিকে মানে ভয় পেতেন না পরোয়া করতেন না এই হলো তার সম্পর্কে আবু নাঈম রাহেমাহুল্লাহর কথা আর এই ইমাম আউজাঈ রাহেমাহুল্লাহ তিনি এই যে মানে 88 হিজড়ি থেকে 157 হিজড়ি পর্যন্ত এই সময় দেখা যায় যে দুইটা বিশেষ রাজনৈতিক যুগে তার তিনি দুইটা রাজনৈতিক যুদ্ধের তিনি পেয়েছেন একটা হলো উমাইয়া খিলাফা আর একটা হচ্ছে আব্বাসীয় খিলাফা দুইটা খিলাফতকে তিনি পেয়েছেন তার জন্ম যখন হয় তখন ছিল খিলাফতুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক হ্যাঁ তো এই সময়ে আরো অনেক আব্দুল এই যে উমাইয়া খলিফা আরো অনেককে পেয়েছেন যেমন সুলেমান ইবনে আব্দুল মালিক তারপরে আমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার খেলাফতের সময় তিনি পেয়েছেন এবং ইমাম উজাইর রাহিমাহুল্লাহ বলেন যে আমর ইবনে আব্দুল আজিজের খেলাফতকালে আমি ছিলাম সাবালক আমি প্রাপ্তবয়স্ক তারপরে ইয়াজিদের শাসনামল তিনি পেয়েছেন হেসাম ইবনে আব্দুল মালিকের শাসনামল পেয়েছেন ওয়ালিদ ইবনে ইয়াজিদের শাসনামল তিনি পেয়েছেন ইয়াজিদ ইবনুল ওয়ালিদের শাসনামল পেয়েছেন হ্যাঁ ইব্রাহিম ইবনুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামল তিনি পেয়েছেন আর এইভাবে তিনি উমাইয়া খেলাফতের শেষ পরিণতিও তিনি দেখেছেন যেটা মারওয়ান ইবনে মুহাম্মদের হত্যার মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে তারপরে আব্বাসীয় খেলাফতের সূচনাকাল এটাও তিনি পেয়েছেন এবং বিশেষ করে খলিফা আবু জাফর আল মনসুরের শাসনামল তিনি পেয়েছেন এই যে সময়টা এই সময়টা ছিল আসলে একদিকে ইলম চর্চার সময় এই যুগগুলো ছিল ইলম এবং উলামা দ্বারা ভরপুর ফুকাহা কুররা মুহাদ্দিসিন তাদের সময়কাল ছিল এটা ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর সমসাময়িক যে সকল বিশিষ্ট উলামায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে যেমন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ হাসান বসরি রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আবু হানিফা আন-নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ হাম্মাদ ইবনে যাইদ রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহ আতা ইবনে আবি রাবাহ ইয়াহিয়া ইবনে কাসির হাসান ইবনে আতিয়া মামুর ইবনে রাশিদ লাইস ইবনে সাদ রাহিমাহুমুল্লাহ আজমাইন এদের সময় ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর সময় যে কারণে ইলম এবং উলামাদের মধ্যেই কিন্তু তার ভেড়ে ওঠা এবং তাদের মধ্যেই তার ছিল বিচরণ এবং এই সমস্ত বিশিষ্ট উলামায়ে কেরাম ফুকাহা এবং মুহাদ্দিসিনদের মধ্যে তিনি ছিলেন অন্যতম যে কথা সবাই স্বীকার করছেন যে তার সময়ে তার মতো অন্য কেউ ছিল না সব দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, জুহুদ, ইবাদা, তাকওয়া, সুজাআ, হ্যাঁ সব কিছু সব দিক থেকে তিনি ছিলেন তার সময়ে অনন্য, তার মতো কিংবা তার সমমানের অন্য কেউ ছিলেন না। নাঈম ইবনে হাম্মাদ থেকে একটা বর্ণনা আছে, তিনি ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ থেকে বলে বর্ণনা করেছেন যে আমাকে ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ বলেছেন যে যদি আমাকে বলা হতো যে ইখতার লিহাযিহিল উম্মাহ লাখতারত সুফিয়ান আস-সাওরি ওয়াল আওযাঈ, আমাকে যদি বলা হতো যে এই উম্মতের জন্য তুমি কাউকে পছন্দ করো তাহলে আমি সুফিয়ান সাওরি এবং আওযাঈকে পছন্দ করতাম, আর যদি আমাকে বলা হতো ইখতার আহাদাহুমা তাদের দুজন থেকে একজনকে পছন্দ করো তাহলে আমি লাখতারতুল আওযাঈ, আমি আওযাঈকে পছন্দ করতাম। কেন? এর কারণ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজেই বলে দিচ্ছেন কেন আমি তাকে পছন্দ করতাম, লিআন্নাহু আরফাকুর রাজুলাইন, কারণ তিনি ছিলেন এই দুইজনের মধ্যে অন্তরের দিক থেকে নরম দিলের অধিকারী, অত্যন্ত বিনম্র লোক ছিলেন ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ, আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ কথা। আমাকে যদি এই উম্মতের জন্য ইখতার লিহাযিল উম্মাহ, যে এই উম্মতের জন্য তুমি কাউকে পছন্দ করো, মানে উম্মতের জন্য খলিফা হিসাবে আমির হিসাবে কাউকে পছন্দ করো যদি বলা হতো তাহলে আমি এই দুজনকে, প্রথমত এই দুইজনকে পছন্দ করতাম, সুফিয়ান সাওরিকে এবং আওযাঈ রাহিমাহুল্লাহ এই দুইজনকে, আর যদি বলা হতো যে এই দুইজন থেকে একজনকে পছন্দ করো তাহলে আমি আওযাঈকে প্রায়োরিটি দিতাম, প্রাধান্য দিতাম। কারণ কি? যে ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন অত্যন্ত বিনম্র লোক, নরম স্বভাবের লোক, তিনি ছিলেন আম জনতার লোক, সবাই তাকে ভালোবাসত। ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ তখনকার সময়ে গভর্নর বা শাসক যারা ছিলেন তাদের থেকেও অনেক বেশি তার প্রভাব ছিল জনগণের উপরে, লোকজন তাকে এত বেশি সমীহ, এত বেশি ভালোবাসা ভালোবাসত যে যে ভালোবাসা অন্যান্য খলিফা বা শাসকবৃন্দ যে শ্রদ্ধা বা যে ভালোবাসা অর্জন করতে পারেনি, সাধারণ জনতা তাকে এত বেশি শ্রদ্ধা এবং সমীহ করত। তো যে কারণে সেই সময়কার শাসকবর্গ এমনকি খলিফা আবু জাফর আল মনসুর তিনিও তাকে খুব বেশি সমীহ করতেন। এই যে আবু জাফর আল মনসুরের এই যে সমীহটা, এই সমীহটা দেখেন যে কিভাবে, এই সমীহটা কিভাবে যে আবু জাফর আল মনসুর আব্বাসীয় শাসন আমলের অত্যন্ত কি বলা যায় যে ভয়ঙ্কর একজন কি ছিলেন, শাসক ছিলেন, সবাই দেখে বয় পেত, কিন্তু তিনিও ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহকে রীতিমতো সমীহ করতেন। আর এই যে শ্রদ্ধা, এই ভালোবাসা তার প্রতি জন্মেছিল কি থেকে, দাওয়াতের মাধ্যমে। ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ নিঃসংকোচভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি তাকে নসিহা দিয়েছিলেন, শাসককে সত্য কথা বলতে তিনি ভয় পাননি, কিন্তু সেটা তিনি যে একেবারে ওপেনলি করেছেন তা না, ব্যক্তিগতভাবে তিনি খলিফা আবু জাফর আল মনসুরকে তিনি নসিহাত দিয়েছেন। তার মনে কোনো ধরনের সংকোচ ছিল না, তার মনের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, তার মনের মধ্যে যে খলিফার কাছে নিজের একটা অবস্থান গড়ে তোলা এই ধরনের কোনো দুনিয়াবী মনোভাব কিছুই ছিল না, ছিল একমাত্র ইখলাস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অর্জনের জন্যই তিনি তার এই দাওয়াত ছিল। সে কারণে তার এই দাওয়াতের প্রভাব পড়েছিল ওই খলিফার উপরে। আর তাই আবু জাফর মনসুর তাকে খুব বেশি সমীহ করতেন, অন্যান্য শাসকরাও তাকে সমীহ করত। এই কথাগুলো বলার আরেকটা উদ্দেশ্য হল যে আমাদের ইজ্জা, আমাদের আমাদের সম্মান, আমাদের সফলতা, এই সব কিছুই নির্ভর করে দাওয়াতের উপরে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এইটার উপরেই আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজের উপরেই আমাদের খায়রিয়াত, আমাদের কল্যাণ নিহিত এবং নির্ভর করে। যদি আমরা এই কাজের মধ্যে সঠিকভাবে এই কাজ করতে পারি তাহলে এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ। এবং এটি এটি হচ্ছে আমাদেরকে বেটার উম্মা, বেস্ট অফ দ্য উম্মা। আমাদের বেস্ট অফ দ্য উম্মা হওয়ার মূল কারণ হলো এটাই যে আমাদের উপরে এই দায়িত্ব, আল আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। এই ক্ষেত্রে লা নাখাফু বিল্লাহি লাওমাত লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কিন্তু এই ক্ষেত্রে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই কাজটা ব্যাবাটের মতো করলে হবে না, এটা করতে হবে বাট মতো, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে, আলা নাহজিল আম্বিয়া ইওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেভাবে এই কাজ করছেন সেইভাবেই আমাদের করতে হবে। যে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার এটা যদি আমরা নিজস্ব পদ্ধতিতে করি তাহলে এটা আমাদের জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না। আর যদি আমরা সেটা করি আলা নাহজিন নুবুওয়া, আলা মানহাজিল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাহলে অবশ্যই সেটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, এটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে, এটার মধ্যেই আমাদের ইজ্জত, আমাদের নাজাত। ইমাম আউজা এই ক্ষেত্রে সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইখলাস। কোনো রাজনৈতিক যে আমি 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 শাসকের কাছে যাব, হ্যাঁ গভর্নরের কাছে যাব, আমি তার আনুকূল্য কিংবা তার দান দক্ষিণা এগুলো পাবো, কিংবা তার কাছে আমার একটা অবস্থান গড়ে তুলবো, হ্যাঁ কিংবা আমার প্রতি তার একটা নেক নজর থাকবে, হ্যাঁ এই ধরনের কোনো উদ্দেশ্য ইমাম আউজা রাহিমাহুল্লাহর ছিল না। তার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর তাই কোনো কিছুকে পরোয়া না করে তিনি এত বড় এই এই শাসককে, এই জালিম শাসককেও তিনি কি করছেন, একদম সত্য কথা তার মুখের উপরে বলছেন। তিনি তার যদি আলোচনা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, তিনি সংক্ষিপ্তভাবে আমি বলছি, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ ওই খলিফাকে যে নসিহাগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা কথা ছিল, ওয়া আলাম ইয়া আমির আল মুমিনিন ইন্নাকা কাদ ইবতুলিতা বি আমরিন আযীম লাউ উরিদা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি লা আবাইনা আন ইয়াহমিলনাহু ওয়া আশফাকনা মিন ফাউইযুকা বিল্লাহ আন ইউখাজ্জাল ইলাইকা আন্না ক্বারাবাতাকা লিরাসবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তানফাক্কু মা'আল মুখালাফাতি লি আমরিহি فقد قال رسول الله صلى الله عليه وسلم يا صفية عمة محمد ويا فاطمة بنت محمد استوهبا نفسيكما من الله إني لا أغني عنكما من الله شيئا يا أمير المؤمنين أبناك الله سبحانه وتعالى أمونك مهان دائتو دي ابتلا كرتسن যে এই দায়িত্ব যদি আকাশের উপরে কিংবা জমিনকে অথবা পাহাড়কে দেওয়া হতো তাহলে তারা এই দায়িত্ব নিতে অস্বীকার করত। এই কারণে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এই বিষয় থেকে যে আপনি যেন এই ধরনের কোনো কল্পনা পোষণ না করেন, ধারণা পোষণ না করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার রয়েছে আত্মীয়তার সম্পর্ক, কারণ এই সম্পর্ক আপনাকে কোনো কাজ দেবে না, এই সম্পর্ক আপনার কোনো কাজে আসবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুপি সাফিয়াকে দেখে বলেছেন যে হে ফুপি, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বলেছেন যে হে ফাতিমা, আমি তোমাদেরকে আল্লাহ থেকে বিন্দুমাত্র রক্ষা করতে পারব না, বিন্দুমাত্র রক্ষা করতে পারব না। এই যে কত বড় কথা, কত বড় নসিহা, যে আপনি আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার বংশ সম্পর্ক রয়েছে, এই বিষয়টা যেন আপনাকে প্রতারিত না করে, এই চিন্তায় যেন আপনি আপনি কি না হন, প্রতারিত না হন, বিভ্রান্ত না হন, কারণ এই সম্পর্ক আপনার কোনো কাজে কাজ দেবে না। আপনার আমলই আপনার পরিণতি ঠিক করবে। তিনি আরো তাকে বলেছেন, ইন্না আশাদ্দাশ শিদ্দাতি আল-কিয়ামু বিল্লাহি বিহাক্কি ওয়া ইন্না আকরামাল কারামি ইনদাল্লাহি আত-তাকওয়া ইন্না মান তালাবাল ইজ্জা বিতাআতিল্লাহ রাফাআহু ওয়া মান তালাবাহু বিমা'সিয়াতিল্লাহ আযাল্লাহু ওয়া ওয়াদা'আহু হাযিহি নসীহাতি ইয়া আমীরাল মু'মিনীন ইন কাবিলতাহা ফালিনাফসিকা আমিলত ওয়া ইন রাদাদতাহা ফালিনাফসিকা বাখাসত ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন আলাইহি। হে আমিরুল মুমিনিন, সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আল্লাহর যে অধিকার যেটা সেগুলো প্রতিষ্ঠিত করা, সেগুলো সঠিকভাবে আদায় করা। আর সবচেয়ে বড় করম হল এটা কোনটা, আত-তাকওয়া। সবচেয়ে বড় করম হলো, সম্মান হলো পরহেজগারের মধ্যে, তাকওয়ার মধ্যে, যে আল্লাহর আনুগত্যের দ্বারা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের দ্বারা উর্দে উঠতে চায়, সম্মান পেতে যায়, পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানির দ্বারা সম্মান অর্জন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপদস্থ, অপমানিত করেন। এই হলো আমার নসিহা, হে আমিরুল মুমিনিন, আপনি যদি এটাকে কবুল করেন, গ্রহণ করেন, তাহলে এটা আপনার জন্য, আপনি আপনার নিজের জন্য এটা আপনি কাজ করবেন, হ্যাঁ, আপনার নিজেকে ফায়দা দেবে। আর যদি আপনি এটাকে প্রত্যাখ্যান করেন আমার এই নসিহাতকে, ফালি নাফসিকা বাখাসতা, তাহলে আপনি আপনার নিজেকেই নোকসানের মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নিজে আপনি আপনার নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। আর তৌফিক দাতা আল্লাহ। এই দেখেন যে এই যে দাওয়াতের এই যে কথাগুলোর মধ্যে কত শক্ত কথা, কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে এটাকে প্রত্যাখ্যান করার কিংবা এই কথাগুলো শুনে খেপে যাওয়ার কোনো স্কোপ নেই। এটাই হচ্ছে দাওয়ার হিকমা, কত বড় কথা। কিন্তু এই কথাগুলো যদি অন্যভাবে বলা হতো, যদি এই হিকমা, এই প্রজ্ঞা ছাড়া যদি বলা হতো, তাহলে হয়তো ওই মুহূর্তেই তার শিরচ্ছেদ করা হতো। কিন্তু ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এই যে সত্য কথাগুলো শাসকের সামনে, জালিম শাসকের সামনে একদম সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন। এই এই সমস্ত আরো অনেক কথা আছে যেগুলো থেকে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর যে তার প্রজ্ঞা এবং তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আবু ইসহাক আল ফাজারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা রাআইতু মিসলাল আউজাঈ ওয়াল সাওরি, আমি আউজাঈ এবং সুফিয়ান সাওরির মতো লোক আর দেখিনি। আউজাঈ তিনি ছিলেন মানে সাধারণের আম জনতার লোক, আর সাওরি ছিলেন তিনি মানে একদম মানে রাজুল খাসাতি নাফসিহি, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন, নিজে নিজের এলম জুহুদ ইবাদ এগুলা নিয়ে ব্যস্ত থাকতেন। আর ইমাম আউজাঈ ছিলেন আম জনতার লোক, সবার জন্য। লাউ কুজ্জিরতু লিহাযিহিল উম্মাহ লাখতারতু লাহাল আউজাঈ, যদি আমাকে চয়েস দেয়া হতো যে উম্মতের জন্য তুমি একজন খলিফা চয়েস করো, তাহলে আমি আউজাঈকে চয়েস করতাম। কেন? খলিফা হওয়ার জন্য যে শুরুত, সেই শুরুতগুলো বিদ্যমান ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। খলিফা হওয়ার জন্য যে শরত, যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে বিদ্যমান ছিল, যেগুলো তার সমসাময়িক, খলিফা হওয়ার শর্তগুলো তার সমসাময়িক অন্যদের মধ্যে পরিপূর্ণরূপে ছিল না, তাদের থেকে বেশি ছিল ইমাম আউজাঈর মধ্যে। এর মধ্যে একটা বিশেষ কি হলো, খলিফা হওয়ার যেসব শর্ত আছে এর মধ্যে একটা বিশেষ শর্ত হলো যে যে যিনি খলিফা হবেন তাকে সৎ সাহসী হতে হবে,
সত্য কথা বলার, সত্য উচ্চারণ করার এবং সত্যের জন্য জান দিয়ে, মাল দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে সবভাবে লড়াই করার সচ্ছাহসটা যার মধ্যে থাকতে হবে। আর এই গুণগুলো ছিল ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। খলিফা হওয়ার মধ্যে যেসব শর্ত, এর মধ্যে অন্যতম শর্ত হল ইলম। ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে ছিল সেই ইলম। একদিন ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে জোহর থেকে আসর পর্যন্ত বসলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসলেন, এবং এই সময়ে তিনি বলেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে তার যে কথাগুলো হয়েছে, কেউ বলেছেন যে 60,000, কেউ বলেছেন 70,000 মাসাইল সম্পর্কে কথা হয়েছে, এবং সবগুলো কথাই ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ বলছেন হাদ্দাসানা ওয়া আখবারানা দিয়ে, হাদ্দাসানা ওয়া আখবারানা, অর্থাৎ সবগুলো কথার পক্ষেই তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। আর এই কারণেই এই যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি যথার্থই বলেছেন যে আমি হাদিসের সাথে ফিকহের সামঞ্জস্যকারী বা ফিকহের সাথে হাদিসের সামঞ্জস্যকারী ইমাম আওজাঈ থেকে বড় আর কাউকে দেখি, হাদিসের সাথে ফিকহের সামঞ্জস্যকারী। তার ইলমের সম্পর্কে এই যে আলোচনা, এগুলা অনেক 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 কিছু আমরা যেখান থেকে খুবই সামান্য আমরা জানতে পারি। তার সময়কার যারা আছেন ওলামায়ে কেরাম সবাই স্বীকৃতি দিয়েছেন যে ইলমের দিক থেকে, জুহুদের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, সব দিক থেকে ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন সেরা এবং অনন্য। তার যে ইবাদা বা খুশু, শুধু ইলমের দিক থেকেই হলে চলবে না, তাকওয়া থাকতে হবে, খুশু থাকতে হবে, জুহুদ থাকতে হবে, আর এইগুলোও কিন্তু খলিফা হওয়ার জন্য শর্ত। আমরা তো এখন শুধুমাত্র এই যে ইসলামিক স্টেট করে নেবেন, খলিফা হয়ে যাবেন, ফুলান আমির তাকে বায়াত দাও, হ্যাঁ বায়াত নিচ্ছেন, কিন্তু আমির কিংবা খলিফা হওয়ার জন্য যে শর্ত সেগুলো আছে কিনা, প্রথমত দেখতে হবে যে এটার কোনো প্রেক্ষাপট, একজন যেখানে বাই হুক হোক অথবা বাই ক্রুক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কেউকে একজনকে চাপাই দিয়েছেন, সে হয়তো যেভাবেই হয়, আমাদের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, একজন খলিফা হয়ে গেছে বা একজন শাসক হয়ে গেছে, আসলে খলিফা তো নয়, শাসক হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি আমার নিজেকে আমির হিসাবে দাবি করি, আমি যদি মুসলমানদের থেকে বায়আত নিই, এটা কোন সুন্নাহ, এটা কোন হাদিসের মধ্যে আছে, এটা কার মানহাজ? তারপরে আমাকে দেখতে হবে যে এই যে আমির হওয়ার মুসলমানদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে কিনা। কোথায় সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, মামার বিন রাশিদ রাহিমাহুল্লাহ, ওনারা কোথায়? তাদের বিদ্যমানে, তাদের বিদ্যমানে তারা যে সময় বিদ্যমান ছিলেন তখনও কিন্তু এই যে আমরা আলোচনা করলাম যে সুফিয়ান সাউরি এবং আওজাঈ, এদের দুইজনের মধ্যেও যদি কাউকে খলিফা হিসাবে যদি চয়েস করার অপশন থাকত, তাহলে দেখা যেত যে ইমাম আওজাঈকেই চয়েস করতেছে। কেন? খলিফা হওয়ার যে শর্তগুলা, যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো ছিল তার মধ্যেই। এখন আমাদের মধ্যে, কারোর মধ্যে এসব গুণাবলী তার 100 ভাগের 1 ভাগ আছে কিনা, এরপরেও যদি কেউ নিজেকে আমির বলে দাবি করে মুসলমানদের বায়াত নেয়, কিংবা মুসলমানরা যদি তাকে বায়াত দেয়, এটা 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 কি সুন্নাসম্মত? অবশ্যই না। কারণ ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ তার সাধারণ জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা ছিল, তিনি চাইলে তখন কিন্তু কি হতে পারতেন, খলিফা হতে পারতেন, এবং খলিফারা তখনকার খলিফা তাকেই একমাত্র প্রতিপক্ষ ভাবত। যে যদি ইমাম আউজাঈ চায় ক্ষমতা দখল করতে তাহলে এটা তার দ্বারাই সম্ভব, কারণ মানুষের কাছে, আম জনসাধারণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল এই পরিমাণ। কিন্তু ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এত সত্ত্বেও কিন্তু তিনি নিজেকে খলিফা হিসাবে আবিষ্কার করার, প্রকাশ করার, শাসক হিসাবে প্রকাশ করার এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে আসেনি। তিনি যে কাজটুকু করে গেছেন সেটা হচ্ছে শাসকবৃন্দদেরকে তিনি নসিহা দিয়ে গেছেন, তাদের মুখের সামনে সত্য উচ্চারণ করেছেন সুস্পষ্টভাবে। এতে তিনি কাউকে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করেননি। নতুবা তা এই যে তার সময়ে হাসান বসরি, মোহাম্মদ ইবনু সিরিন, ইমাম জুহরি, আতা ইবনু আবু রাবাহ, আবি রাবাহ, এই যে প্রমুখ তাবেঈনগণ ছিলেন, সেই সময়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন, তারা কেউ কিন্তু এই যে নিজেকে খলিফা কিন্তু নিজেকে গভর্নর বা শাসক হিসাবে গ্রহণ করার জন্য সাধারণ জনগণকে আহ্বান করেননি, তাদের থেকে তারা বায়াত নেননি। কিন্তু আজকে দেখা যায় যে কোরআন এবং সুন্নার নামে, কোরআন এবং সুন্না অনুসরণের নামে, দিন প্রতিষ্ঠার নামে এইসব কাজ করা হচ্ছে। এটা কি দিন? যদি এটা দিন হতো তাহলে তো তারা সেটা করতেন। যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বললেন, আলাইকা বি আসারিম মিন সালাফ ওয়া ইন রাফাদাকান নাস ওয়া ইয়াকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফুহু লাকা বিল কাউল। যে ইমাম আউজাঈ বললেন আলাইকা বি আসারিম মিন সালাফ, যদি এটা সালাফদের আসার হতো, তাদের পদাঙ্ক হতো, তাদের অনুসৃত পথ হতো সালাফে সালেহীনের, তাহলে অবশ্যই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ কিংবা তার সময় তার অন্যান্য যে সমস্ত কিবার আতিবা তাবেঈন যারা ছিলেন তারা এই ধরনের কিছু করতেন। তারা এরূপ কিছু করেননি। আপনি বা আমি যদি এরূপ কিছু করার দাবি করি তাহলে কি এটা সালাফে সালেহীনদের আসার অনুসরণ করা সুন্নাকে আত্মসুক বিসুন্না হবে? যদি বলি যে হ্যাঁ এটা সুন্না, তাহলে বুঝতে হবে যে সালাফরা এটুকু বুঝেননি। ইমাম আউজাঈ, সুফিয়ান সৌরি, হাসান বসরি, মোহাম্মদ ইবনে সিরিন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এটা বুঝেননি, যে কারণে তারা ওই সময় বায়া নেননি। আমরা তাদের থেকে বেশি বুঝতে পেরেছি। এই এই যে কথাটা, এই পরবর্তী কথাটাই অনেক সময় হয়ে গেল আখি, আমি এখওয়ানদেরকে আর এক 10 মিনিট সময় হবে না, আমি এখানেই শেষ করবো আখি, মায়ের আমার কথা লম্বা হয়ে
গেছে। আমার মনে হয় আমরা বোধ হয় উইদিন টাইমের মধ্যেই আসছি, আপনি আপনি শেষ করেন ইনশাআল্লাহ, তাহলে জিনিসটা কমপ্লিট হবে।
এই যে কথাগুলো বললাম, এই যে পরবর্তীতে এই কথাটা আসছে, ওকাল মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, মোহাম্মদ ওকাল মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি লি রাজুলিন তাকাল্লামা বিবিদআতিন ওয়াদআ আন-নাস ইলাইহা, হাল আলিমাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী أو لم يعلموها؟ قال لم يعلموها. قال فشيء لم يعلمه هؤلاء علمته؟ قال الرجل فإني أقول قد علموها. قال أفوسعهم أن لا يتكلموا به ولا يدعوا الناس إليه أم لم يسعهم؟ قال بلى وسعهم. قال فشيء وسع رسول الله صلى الله عليه وسلم وخلفائه لا يسعك انت؟ فانقطع الرجل فقال الخليفه وكان حاضرا لا وسع الله على من لم يسعه ما وسعهم. هنا امام ابن قدامه رحمه الله بولسان جي محمد بن عبد الرحمن الادرمي بولچن একজন লোককে, যে লোকটা বেদাত নিয়ে কথাবার্তা বলতো, একজন মুবতাদিয়া যে বেদাত আবিষ্কার করত, বেদাত প্রচার প্রসার করার কাজ করত, বেদাতের প্রতি মানুষকে আহ্বান করত। তো তিনি এরব একজন লোককে মুহাম্মদ ইবনুল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এই যে তুমি যেসব বিদআতের কথা বলছো, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি জানতেন এগুলো না তারা জানতেন না? তো লোকটা বলল যে না তারা জানতেন না। তো মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এমন একটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা জানতেন না আর তুমি সেটা জানো, এটা কেমন করে হয়? এই কথা যখন তিনি বললেন তখন লোকটা বলল না না আমি বলবো যে তারা জানতেন, তারা জানতেন। এবার মুহাম্মদ ইবনুল আদরামি রাহিমাহু ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে তারা জানতেন, যে হ্যাঁ তারা জানতেন। তারা জেনে, তারা ওই জিনিসটা জেনে এই বিষয়ে কথা না বলা, জেনেও ওই বিষয়ে কথা না বলা কিংবা ওই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান না জানানো, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল না? এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো লোকটা বললো যে হ্যাঁ এটা তাদের পক্ষে সম্ভব, অর্থাৎ তারা জেনেও ওই বিষয়ে কথা বলেননি কিংবা ওই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান জানাননি। যখন লোকটা এইটুকু বললো তখন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তাহলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফাদের পক্ষে, তার খলিফাদের পক্ষে যেটা সম্ভব হলো সেটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না কেন? এই কথা শোনার পরে লোকটা পিছু হটে গেল। ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন খলিফা। তো খলিফা যখন এই ঘটনা প্রত্যক্ষ করলেন, দেখলেন, শুনলেন, তখন তিনি বললেন লা ওয়াসা আল্লাহু আলা মান ইয়াসাহু মা ওয়াসাহুম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পক্ষে যেটা সম্ভব ছিল সেটা যার জন্য সম্ভব না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সবকিছু সংকীর্ণ করে দিন। এই যে এখানে যে কথাটা, এখান থেকে আমরা 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 কি কি জানি বা কি বুঝতে পারতেছি, দুটো জিনিস। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই 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 কথাগুলোর, মুহাম্মদ ইবনে ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ এই কথাগুলোর ব্যাখ্যায় তিনি বলছেন যে এই যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি তার সিরা সম্পর্কে কিছু জানা যায়নি, আর এখানে যে কি ধরনের বিদআত, ওই যে তাকাল্লাম বি বিদআতিন, যে লোকটা বিদআত নিয়ে কথাবার্তা বলতো, কি ধরনের বিদআত, সেই বিদআত সম্পর্কেও আসলে জানা যায়নি যে ওই বিদআতটা কি ধরনের বিদআত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আন আরিফা মারাহিল হাদিহিল মুনাযারা লিনাকতাসিব মিনহা তারিখান লিকাইফিয়াতিল মুনাযারা বাইনাল খুসুম, যে কিভাবে প্রতিপক্ষের সাথে মোনাজারা করতে হয়, বিতর্ক করতে হয়, হ্যাঁ, এবং বিতর্কের যে বিভিন্ন স্তর বা পর্যায়ে যেটা, এইটা সম্পর্কে এই আমরা একটা সুস্পষ্ট ধারণা, একটা জ্ঞান অর্জন করতে পারি এই ঘটনা থেকে, যে যখন আপনি প্রতিপক্ষ বা বিরুদ্ধবাদী যারা মুবতাদিঈনদের সাথে আমরা কিভাবে তাদের সাথে তাদেরকে মোকাবেলা করব, সেই মোকাবেলার পদ্ধতি সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান পাওয়া যায়, ধারণা পাওয়া যায় এখান থেকে। এখানে দেখা যায় যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তার যে বিতর্ককে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটা হলো, প্রথম ভাগে দেখা যায় যে তিনি প্রশ্ন রেখেছেন ইলম, ইলমের প্রশ্ন। তিনি তাকে জিজ্ঞেস করেছেন যে এই যে তুমি যে বিদআত এটা যেটা আবিষ্কার করছো যে নতুন বিষয় দিনের নামে, এবং যে বিষয়টার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো, এই বিষয়টা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফারা তারা কি জানতেন এই বিষয় সম্পর্কে, তাদের কি এ বিষয়ে জ্ঞান ছিল? তো মুক্তাদে ওই মুক্তাদে বলল, বেদে এই লোকটা বলল যে না তারা জানতেন না। তো জানতেন না যখন বলল, এটার এই না জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের একটা বিষয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তার খুলাফারা জানেন না, খুলাফায়ে রাশিদিনরা জানেন না, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা জানেন না। তো এইটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার খলিফা খুলাফাদেরকে তাদেরকে কি করা, তাদের মর্যাদা হেয় করা, যে তারা একটা বিষয়ে বিষয়ে জাহিল ছিলেন। এরূপ কথা বলার অর্থ কি, দিনের নামে একটা বিষয় আবিষ্কৃত হলো, অথচ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের কোনো জ্ঞান ছিল না, তারা জানতেন না, তারা এই বিষয়ে জাহিল ছিলেন। এরূপ দাবি করার অর্থ হলো তাদেরকে তাদের মর্যাদাহানি ঘটানো, তাদেরকে হেয় করা, হেয় প্রতিপন্ন করা। এই এইভাবে তিনি ওই মুক্তাদের উপরে একটা দলিল কায়েম করলেন। যখন ওই দলিলটা তার উপরে কায়েম হয়ে গেল এবং মুক্তাদে এই যে সাধারণত বেদাতিদের যে স্বভাব, যে তারা কথা বদলায়, তারা কথা পাল্টায়, সুর পাল্টায় নেয়। আপনি যখনই দেখবে যে কোনো বিষয় ধরা খেয়ে গেছে, তখনই দেখবেন সুর পাল্টায় নিছে, এটা তাদের আজন্ম স্বভাব। তো এখানে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহমাহুল্লাহ যে লোকটার সাথে, যে মুক্তাদের সাথে কথা বলছেন, তারও সেই স্বভাব দেখা যাচ্ছে। যখন দেখা গেল সে ধরা খেয়ে গেছে, যে এটা তো বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল না, এ বিষয়ে সাহাবায়ে কিরামদের জ্ঞান ছিল না, এটা যখন কেউ মেনে নেবে না, তখন বলল না 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 আমি এটা বলছি না। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা সম্পর্কে জানতেন, হ্যাঁ আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তারা এই বিষয়ে জানতেন, হ্যাঁ তারা জানতেন, তাদের জ্ঞান ছিল। এবার আসলো ওই যে জিদালের মুনাজারার দ্বিতীয় পর্যায়ে, মুনাজারার দ্বিতীয় পর্যায়ে, এই দ্বিতীয় পর্যায়ে তিনি বললেন কি, যদি তারা না জানে। তো এখানে প্রথম পর্যায়টা হলো যে জানতেন কি জানতেন না, এটা এই প্রশ্ন, এটা হলো প্রথম পর্যায়ে। তো প্রথম পর্যায়ে দেখা গেল মুনাজারার প্রথম পর্যায়ে হলো যে ইলমের প্রশ্ন, ইলমের প্রশ্ন, যে যদি না জানেন তাহলে এটা কি কি হবে, বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার খুলাফারা এটা জানতেন না, এটা যদি কোনো মুক্তাদে বলে তাহলে এটা তো তাদেরকে অপমানিত করা, তাদের মর্যাদাহানি ঘটানোর সামিল হবে, এটা হবে প্রথম পর্যায়ের মুনাজারা। এখন যদি সে কি করে, এরপরে কথা হলো দ্বিতীয় বিষয়টা হলো যে তার উপরে হুজ্জত কিভাবে কায়েম হচ্ছে, মুক্তাদের বিরুদ্ধে প্রমাণ কিভাবে হচ্ছে, এটা যে যদি তারা না জানেন, এটা দ্বিতীয় পর্যায়ে, তাহলে তুমি জানলে কি করে, দিনের বিষয়ে সাহেবুল শরীয়া জানেন না অথচ তুমি জানো, খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা জানেন না তুমি জানো, এটা হয় কিভাবে, এটা তো কোনো আহমক এটা কি করবে না, স্বীকার করবে না। যে শরীয়তের একটা বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন না, তার খুলাফায়ে রাশিদিনরা জানবেন না, আর ওই বিষয়টা তোমাকে জানানো হবে, তুমি ওইটা জানবে, এটা কি করে হয়, এটা যে কোনো লোক এটা এটা বলবে না বা মেনে নেবে না। আর এভাবেই মুক্তাদের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ে হুজ্জা কায়েম হয়ে যায়, প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এই পর্যায়ে যখন তার বিরুদ্ধে প্রথম রায় সে কি করলো, তার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন সে তার কথা পাল্টাই নিল, তখন সে বলল যে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদিনরা এটা জানতেন। আচ্ছা, যখন এইটুকু স্বীকার করলো তখন মুনাজারার তৃতীয় পর্যায়ে চলে আসলো, যে তারা জানতেন, এরপরে কি তারা এটা জানা সত্ত্বেও তারা এটা কি এই বিষয়ে কথাবার্তা বলছেন, মানুষকে এই বিষয়ের প্রতি আহ্বান জানাইছেন? তো মুক্তাদে এর জবাবে হয়তো তাকে বলতে হবে যে না হ্যাঁ এটা তারা জানাননি, কারণ জানাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামরা যদি এটা এটা জানাইতেন, তাহলে তো তার পক্ষে আমরা হাদিস কিংবা আসার পেয়ে যেতাম। তখন বাধ্য হয়ে তাকে বলতে হবে যে না, তারা জানাননি, জানাননি। যখন বলবে তখন কথা হলো যে জানা সত্ত্বেও জানাননি, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল যে একটা জিনিস, দিনের একটা বিষয় তারা জানতেন কিন্তু এরপরেও তারা এটা জানাননি, কিংবা এই এই বিষয়ের প্রতি তারা মানুষকে আহ্বান করেননি, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল? তখন সে বলবে হয়তো সম্ভব ছিল। বলে তাহলে কথা হলো যে এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে, সেটা তোমার পক্ষে সম্ভব হয় না কেন? তারা জেনেও যে এটা না জানানোর প্রয়োজন মনে করলেন, জানানোর প্রয়োজন মনে করেননি। তারা যে জিনিসটা জানা সত্ত্বেও লোকজনকে জানানোর প্রয়োজন মনে করেননি কিংবা জানাননি। তুমি সেটা জানানোর প্রয়োজন খুদ থেকে অনুভব করলে, এখানেই কিচ্ছা শেষ, এরপরে তার আর কোনো জবাব থাকবে না। এরপরে তার আর কোনো জবাব থাকবে না, যেখানে যেরূপ এখানে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ যখন এই কথাগুলো তাকে বললেন তখন সে আর কোনো উত্তর দিতে পারেনি, সে কেটে পড়ছে। এই ঘটনা যখন এই খলিফা উপস্থিত খলিফা যখন প্রত্যক্ষ করলেন তখন তিনি বিষয়টা বুঝতে পারলেন এবং তার জন্য বদদোয়া করলেন যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের দ্বারা যে কাজটা সম্ভব হয়েছে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে কথা না বলা, কোনো বিষয়ের প্রতি আহ্বান না করা, দিনে বা শরীয়তের যে বিষয়ের প্রতি আহ্বান না তারা করেননি, এই যেটা তারা করেননি বা যেটা যে কাজটা তারা তাদের পক্ষে সম্ভব ছিল, এটা যার পক্ষে সম্ভব না হয়, এই কাজ যে করে না, তার জন্য যেন সবকিছু সংকীর্ণ হয়ে যায়। তো যার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আইম্মায়ে কেরাম, রাসিখিন ফিল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যেসব আয়াত, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যে সমস্ত খবর, এই সম্পর্কে এইগুলা যেভাবে আসছে, যেভাবে বর্ণিত হয়েছে কোরআনে কারিমে এবং সুন্নার মধ্যে, এগুলোকে সেগুলোকে ঠিক সেভাবে মেনে নিতে যে পারে না, ফালা ওয়াসা আল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে কোনো কিছুকে প্রশস্ত না করুন, অর্থাৎ তার জন্য সবকিছুকে সংকীর্ণ করে দিন, এটা বদদোয়া। যেভাবে সিফাত, আয়াত সিফাত এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কিত যে সমস্ত আয়াত, যে সমস্ত খবরগুলো আসছে, বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নার মধ্যে, এগুলোকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে যে মেনে নিতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জন্য সবকিছু সংকীর্ণ করে দেন। তো এখানেও এই যে মুক্তাদে, এই মুক্তাদে তার দ্বারা যে কাজটা সম্ভব হয়নি, একজন মুক্তাদে তার দ্বারা যে কাজটা সম্ভব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সম্ভব ছিল, যেটা তারা করেছেন সেটা সে করতে পারতেছে না, ফালা ওয়াসা আল্লাহু আলাইহি। এই তার জন্য যেন সবকিছু সংকীর্ণ হয়ে যায়। এখানে আমাদের যে আমরা যেটুকু জানার বিষয় আমাদের বা বোঝার বিষয়, যখন আমরা এখান থেকে কি শিক্ষা নেই, যখন মুবতাদিয়ের সাথে যদি কোনো বিষয়ে কথা বলতে হয় তাহলে এই আমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম মুবতাদিয়ের সাথে কি কথা, এটা ইনোভেশন, একটা নতুন আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে। যখন কোনো মুবতাদিয়া কোনো কিছু আবিষ্কার করবে তখন আমরা অনেক সময় কি হয় যে আমরা বিচলিত হই যে তার সাথে আমরা কিভাবে মানে কোথা থেকে আলোচনা শুরু করব, আলোচনা এইভাবেই শুরু করবো, যে কোনো বিদআ এটার এটা এটা কি দিনের মধ্যে নতুন আবিষ্কার, নতুন সংযোজন। হ্যাঁ, প্রথম কথা হলো যে এই যে তুমি যে বিদআত আবিষ্কার করেছো বা যে বিদআতের প্রতি মানুষকে আহ্বান করছো, এটা এই সম্পর্কে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা এটা কি জানতেন, এ বিষয়ে কি তাদের জ্ঞান ছিল? তো মুক্তাদে হয়তো বলবে যে হ্যাঁ তার জ্ঞান ছিল। এই জ্ঞান যদি থাকে, তারা যদি এটা জানতেন, তাহলে জানার পরেও কেন এই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করেননি বা এটা করার প্রতি মানুষকে দাওয়াত দেননি, নির্দেশ দেননি? তারা জেনে শুনেও যখন এটার প্রতি এটা করার কোনো নির্দেশ দেননি, তাহলে তুমি কে সেটা করার নির্দেশ দেওয়ার বা সেটার প্রতি মানুষকে আহ্বান করার? এই রাইট, এই অধিকার তোমার কোথা থেকে আসলো? এই তো এখানেই ফিচার শেষ হয়ে যায়, এরপরে তার আর কোনো জব থাকবে না। আর যদি সে বলে যে না এই বিষয়টা এটা অনেক পরে আমাদের বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো আসছে বা এটা করা দরকার, তাহলে কি কথা? যে তোমার বর্তমান সমাজের জন্য হোক কিংবা যে কোনো প্রেক্ষাপটেই একটা তুমি এটা আবিষ্কার করো, বিষয়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা তো বিষয়টা তো দিনের মধ্যে, এটা দিনই বিষয়। তো এই দিনই বিষয় আগেকার হোক আর পরবর্তী হোক, এই সম্পর্কে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা খুলাফায়ে রাশিদিনের কোনো জ্ঞান ছিল না? তো যদি বলে যে না তাদের কোনো জ্ঞান ছিল না, তাহলে তো তাকে বলতে হবে যে যে জ্ঞান তাদের ছিল না তুমি দিনের ওই জ্ঞান কোথা থেকে পালা? ফেলা তোমার কাছে দিনের ওই জ্ঞান কোথা থেকে আসলো? তাহলে তার আর কোনো জব থাকবে না। তো এই আমি যে আলোচনা, এর আগের যে আলোচনায় ছিলাম যে আমাদের কোরআন এবং সহি সুন্না অনুসরণের নামে যে অনেকগুলো বিষয় চলতেছে, তার মধ্যে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে বায়আত গ্রহণের, এই একই প্রশ্ন আমার এই জায়গাতে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার মতো খলিফা হওয়ার সার্বিক যোগ্যতা রাখা সত্ত্বেও তিনি কি বায়আত নিছেন? নেননি। তার সময়ে এই যে কিবার উত্তাবিঈন যারা বিদ্যমান, তারা কি এটার কোনো প্রয়োজন অনুভব করেননি? যদি এখন তারা বলেন যে হ্যাঁ তারা এটার কোনো প্রয়োজন অনুভব করেননি, তাহলে আমার আমার প্রশ্ন হলো যেভাবে এই যে আব্দুর রহমান মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ যেভাবে জিজ্ঞেস করছেন, তার ঠিক সেভাবে আমাদেরও জিজ্ঞাসা তাদের প্রতি, তাহলে তারা কি এটার প্রয়োজন অনুভব করেননি, বায়া নেয়ার প্রয়োজন অনুভব করেননি? যদি বলেন যে প্রয়োজন অনুভব করেননি, তাহলে আমাদের কথা হলো যে তারা যেহেতু প্রয়োজন অনুভব করেননি, তাহলে আপনার এই অনুভূতি কোত্থেকে আসলো? আপনার এই প্রয়োজনের আপনি প্রয়োজন অনুভব করলে করেন কিভাবে, যেখানে তারা প্রয়োজন মনে করেননি? সেখানে আপনি কোত্থেকে প্রয়োজন অনুভব করেন? আপনি প্রয়োজন অনুভব করার অধিকার আপনি কোত্থেকে পেলেন? আর যদি তারা বলেন যে না তারা প্রয়োজন অনুভব করছেন, তাহলে আমাদের এই যে তৃতীয় পর্যায়ে আমাদের কথা হলো প্রয়োজন অনুভব করছেন করার পরেও তারা কি বায়আত নিছেন? উত্তর তো অবশ্যই যে না বায়আত নেননি। এবার আমাদের প্রশ্ন হলো যে প্রয়োজন অনুভব করা সত্ত্বেও যখন তারা কি নেননি বা আনেননি, তাহলে আপনি কেন প্রয়োজন অনুভব করে বা আনবেন, এই অধিকার আপনি কোথা থেকে পেলেন? এই বিষয়ে, এই সব বিষয়ে অবশ্যই আমাদের শুধুমাত্র যে আমরা কোরআন আর সহিহ সুন্নাহর অনুসারী, কোরআন আর সহিহ সুন্নাহর অনুসরণ করি, কোরআন আর সহিহ সুন্নাহর দাওয়াতের জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে গেছি, এটা শুধু বললেই হবে না, এটা শুধু দাবির বিষয় না, এটা হলো নিজের সর্বক্ষেত্রে কথায় কাজে দাওয়াতে নিজের জুহুদ তাকওয়া ওয়ারা সব কিছু দিয়ে এগুলা এইগুলা বাস্তবায়ন করার নাম। এটি হচ্ছে আসারুস সালাফ, এটি হচ্ছে মানহাজুস সালাফ, এবং এটি হচ্ছে আমাদের দিন, এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ, এটা শুধু মুখে দাবি করার কিনা। যে আমরা শুধু দাবি করলাম আমরা আহলুল হাদিস, আমরা শুধু দাবি করলাম আমরা সালাফিয়ুন, এটা শুধু দাবির নাম না। সালাফিয়া এটা হচ্ছে আকিদা বিশ্বাস কথা এবং কাজে সর্বতভাবে, আকিদা বিশ্বাস কথা এবং কাজে সর্বতভাবে সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পদাঙ্ক পথ অনুসরণ করা, এটাই হচ্ছে সালাফিয়া। আর শুধু কোরআন আর সহিহ সুন্নাহর অনুসরণ এটা এটা মুখে দাবি করা, এটার নাম সালাফিয়া কিংবা এইটার নাম আহলুল হাদিস না। আমাদের মধ্যে বিভিন্ন ফিতনা, এইসব ফিতনা বিভিন্ন ভাবে বিদ্যমান, অনেকগুলো ফিতনা আমাদের মধ্যে বিদ্যমান। আমরা এক ফিতনা থেকে বের হয়ে আরেক ফিতনা ফিতনার মধ্যে নিজেকে নিপতিত করে ফেলছি। এই যে আইম্মাই কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন যারা, তাদের মধ্যে তাদের থেকে আমরা এই যে ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে এই যে সামান্য আলোচনা, এই আলোচনার উদ্দেশ্যটা কি? এখানে কিচ্ছা বলা না, কাহিনী বলা না, তাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে রয়েছে আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাদের শিকার আছে যে ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন ইমাম আহলে জামানে, সেই ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ। এই যে এখানে একবার ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ তার সময়কার, এই যে সুফিয়ান সৌরি, তারপরে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ, এরা দুইজনে তার সময়কার। কিন্তু এই দেখেন যে তাদের মধ্যে ছিল একজনের প্রতি আরেকজনের যে শ্রদ্ধা, এহতেরাম, ভালোবাসা কি পরিমাণ ছিল, যে এইগুলা জানা যায়। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে একবার ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ হজের জন্য মক্কাতে গেলেন, তখন সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর গোড়ার লাগাম উনি টেনে নিয়ে যাচ্ছিলেন ইমাম আওজাঈ উটের উপরে, আর সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর উঠের লাগাম টেনে নিচ্ছিলেন, আর মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তার উটকে হাঁকাইতেছিলেন, আর ওইদিকে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ওই সামনে লোকজনকে বলতেছেন আফসিহুল শেখ, আপনি আফসিহুল শেখ। আর আমাদের বর্তমান হালচাল যদি দেখা যায়, ও খাস সতন বিশেষ করে বর্তমানে যে সালাফি সালাফি দাবিদার, আহলে হাদিস দাবিদার, তুল্লাবুল ইলম যারা, কিংবা একদম ইলমের যারা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, এদের হালচাল কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সম্পূর্ণ এর বিপরীত। যে একজনের প্রতি আরেকজনের যে এহতেরাম, একজনের প্রতি আরেকজনের যে মাহাব্বা ফিল্লাহ, খুবই কম এগুলা দেখা যায়, খুবই কম। এহতেরাম তো দূরের কথা, যে মহাব্বা যেটা থাকার দরকার, উহুওয়া ফিল্লাহ যেটা থাকা দরকার, সেটারও দেখা যায় যে সেটাও অনুপস্থিত। কিভাবে একজনকে আরেকজনকে গায়েল করা যায়, কিভাবে শুধুমাত্র তার ত্রুটিগুলা বের করা যায়, হ্যাঁ এইটাই। অথচ আহলে সুন্নার আইম্মাদের থেকে আমরা কি শিখি? তাদের হায়াত যদি দেখেন, তাদের সিরা যদি দেখেন, ইভেন আমাদের বর্তমান সময়ের যে সমস্ত উলামায়ে কিরাম যারা আছেন, তাদের আখলাক যদি দেখেন, দেখা যায় যে তাদের প্রতি, তাদের পরস্পর যে সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, একজনের আরেকজনের প্রতি এহতেরাম কত বেশি, এগুলা তো আমাদের একদম চোখের সামনে কয়দিন। এখনো তো যে সমস্ত উলামায়ে কেরামরা, কিবারুল উলামা যারা আছেন, দেখেন তাদের আখলাক, আর আমাদের মতো মাসাকিনদের কি অবস্থা। অথচ আমাদের দাবি যে আমরা কি করতেছি, শুধু কিবারুল উলামা থেকে আর উলামাদের থেকে, মাশায়েখদের থেকে আমরা শুধু নলেজ নিচ্ছি। হ্যাঁ, নলেজ নিতে পারেন, এলিম যাচ্ছে মাশায়েখদের থেকে হয়তো, কিন্তু এলিমের আপনাদের ওই এলিম যে আপনারা আমল করতেছেন না, আর এটার জন্য দায়ী আপনারা নিজেরাই, উলামায়ে কেরাম না, মাশায়েখরা না। উলামাদের কাজ এলিম দেয়া, তারবিয়া দেয়া, কিন্তু সেটাকে আমলে পরিণত করা, সেটা মানা না মানা আপনার আপনার বিষয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মালিক ইবনু আনাস ইমাম মিন আইমাতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আউজাঈর উট দেখাইতেছেন। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আউজাঈর উটের লাগাম টেনে নিচ্ছেন, আর ওইদিকে মানুষকে লোকজনকে সরাই বলতেছেন আফসিহুল ইশাইখ। আর এখন তো সুবহানাল্লাহ, দুই তালিবুল ইলম যদি এক জায়গায়, আমার মনে হয় যে কোন এক আম নাস, একজন সাধারণ লোক একবার আমাকে বলেছিল যে একটা মরা গরুর উপরে একসাথে অনেকগুলো কুকুর বা শিয়াল একসাথে খেতে পারে। ওই লোকটা অত্যন্ত স্পষ্টভাষী ছিল, তো আমাকে বলছিল যে একটা মরা গরুর উপরে একসাথে অনেকগুলো কুকুর এবং শিয়াল খেতে পারে, কিন্তু এক দস্তারখানায় ওই আমাদের দেশের দুইজন হুজুর খেতে পারবে না। ওই একজন আরেকজনকে বলবেন যে অত একটা পাগল, আর ওই এটা বলবে এটা একটা ছাগল। যদি ওই লোকটার কথা তখন আমার কাছে খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদের সমাজের যে বাস্তবতা এগুলার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত অবস্থা থেকে রক্ষা করুন, এবং আইম্মাতুল হুদা যারা, উলামা ও আহলে সুন্নাহ ওয়াল জামাআ যারা, তাদের ইলম, তাদের তারবিয়া, তাদের আখলাক থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। প্রত্যেকটা বিষয়ে শুধু একটা কিচ্ছা বা একটা কিছু একজন একজন আলেমের সিরা আমি পড়লাম জানলাম, এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তখনই এই জানাটা আমাদের কি হবে, আমাদের কাজ দেবে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, এটা কেন? ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এর দ্বারা হয়তো তারা চিন্তা করবে, এখান থেকে শিক্ষা নেবে, এর জন্যই এগুলা জানা। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তার জীবন ছিল এত বেশি বৈচিত্র্যময়, এবং তার পুরো জীবনটাই ছিল এই যে ইসলামের সবগুলা দিকের একটা সমন্বিত রূপ, দাওয়ার ক্ষেত্রে, সত্য প্রচারের ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, হ্যাঁ, সবগুলো থেকেই আমাদের, সবগুলোই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। এবং এই যে ঘটনা, এটা আপনারা জানেন যে খলিফা আবু জাফর আল মনসুরের মিশরের যে গভর্নর যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আলী, সেই আবদুল্লাহ ইবনে আলী যে জালিম শাসক, একদিনে ইতিহাস থেকে যেটুকু জানা যায় যে একদিনে ওই লোক প্রায় 38,000 মুসলমানকে হত্যা করছিল প্রায় 6 ঘন্টার মধ্যে। এরপরে সে জিজ্ঞেস করছিল তার উজারাদারকে যে আমার এরপরে আমার বিরুদ্ধে কথা বলার কোনো লোক আর আছে কি? সবাই বলছিল যে না, আর কেউ নেই, একজনই আছে, ইমাম আউজাঈ। তো বলল লোকটাকে ডাকাও। ইমাম আউজাঈ বলেন যে যখন আমার কাছে তার বার্তা আসলো যাওয়ার জন্য, তখনই আমি বুঝলাম যে আমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, আমি একদম কাফনের কাপড় পরে সবকিছু ঠিকঠাক হয়ে আমি বেরিয়ে পড়লাম। ওইখানে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলো কোনো কোনো বর্ণনায় যে আপনি কি আউজাঈ? আমি বললাম হ্যাঁ, আমাকে লোকজন আউজাঈ বলে। তারপরের প্রশ্ন হলো যে আমি এই যে এত সব লোককে হত্যা করেছি, এ সম্পর্কে তোমার অভিমত কি? তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা লিইহদাই সালাস, আত-তাইয়িবু যানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত-তারিকু লি দীনিহি আল মুফারিকু লিল জামাআহ। কোন কোন বর্ণনায় তিনি কথাটা এভাবে বলছেন যে এই হাদিসের যে সূত্রগুলা সনদগুলা বর্ণনা করে, তারপরে ইবনে আব্বাস থেকে যে আন জাদ্দিকা ইবনে আব্বাস, আন জাদ্দিকা ইবনে আব্বাস, এই হাদিসটা, এই হাদিস যদিও শব্দের মধ্যে কিছু হেরফের আছে, কিন্তু এই একই কথা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো তার জবাবটা তিনি কি দিলেন? যখন সে জিজ্ঞেস করলো যে এই যে আমি এত এত লোকের এই যে হত্যাকাণ্ড যেগুলো করছি এগুলো সম্পর্কে তুমি কি বলো, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তার সামনে উপস্থাপন করলেন। যে কোন মুসলমানের লা ইয়াহিল্লু দমু মরিইন মুসলিম ইল্লা লিইহদাই সালাস, তিনটা বিষয় ব্যতীত কোন মুসলমানের রক্ত হালাল হতে পারে না। একটা হলো আছে ইবুজানি বিবাহিত ব্যভিচারী, আর একটা হলো হত্যার বদলে হত্যা, আর একটা হলো দিন পরিত্যাগকারী মুরতাদ, তার রক্ত হালাল। এই জবাব যখন তিনি দিলেন তো দেওয়ার পরে উপস্থিত লোকজন সবাই মনে করছে যে এই মাত্র হয়তো কুপ দিল, তাকে তার শিরোচ্ছেদ করার অর্ডার দেবে। তো একদম খুব রেগে ফেফে উঠল, তারপরে জিজ্ঞেস করলো যে আমি এই যে মানুষের ঘর বাড়ি দখল করছি, সম্পদ হরণ করছি, এই সম্পর্কে তুমি কি বলো? এখানেও তিনি জবাব দিলেন ইন কানাত হালালান ফা হিসাব ওয়া ইন কানাত হারামান ফা ইকাব, যদি এগুলা হালাল হয়ে থাকে, হালাল মাল হয়ে থাকে, তাহলে তো এর হিসাব তোমাকে দিতেই হবে, আর যদি এগুলো হারাম হয়ে থাকে তাহলে ফা ইকাব, তাহলে এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। লোকজন মনে করলো যে আবার হয়তো খুব মানে তার শিরোচ্ছেদ করালো, কিন্তু না, সেটা হলো না। তাকে বললো যে তুমি বেরিয়ে যাও। এই আবদুল্লাহ ইবনে আলী এই জালিম শাসকের কাছ থেকে কোনো আলিমের রেহাই পাওয়া, এটাই ছিল প্রথম, যে তার মতের বিরুদ্ধে মত দিয়ে তিনি ওইখান থেকে আসছেন এবং সসম্মানে বেরিয়ে গেছেন। তিনি যখন বেরিয়ে গেলেন তখন সে তার এক কর্মচারীকে কি বললো যে ওকে 200 দিনার দিয়ে দাও। ইমাম আজাই রাহিমাহুল্লাহ বলেন যে আমি ওই একটা লোক, আমি যখন এখান থেকে বের হয়েছি সাথে সাথে একটা লোক 200 দিনারের একটা কি আনে দিছে আমার কাছে, আমি এটা নিলাম। তো আমি নিছি এটা তার ভয়ে নিছি। তিনি বলেন যে আমি শুধুমাত্র তার ভয়ে নিছি, যে এটা আমার প্রয়োজন বা তার মালের প্রতি আমার কোনো আগ্রহ আছে সেই জন্য না, তার ভয়ে নিছি। এবং ওইখানেই আমি দাঁড়িয়ে থেকে এইগুলা ফুকারাদের মধ্যে বিতরণ করে দিছি। তিনি বলেন যে এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমার ইজ্জত অনেক বাড়িয়ে দিছেন। কোন কোন বর্ণনায় যে যখন ইমাম আজাই রাহিমাহুল্লাহর কাছে আবদুল্লাহ ইবনে আলীর এই ডাক আসে তখন তিনি একদম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে কাফনের কাপড় পরে বেরিয়ে যান, এবং বেরোনোর সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, ইয়া যাল ইজ্জাতি আল্লাতী লা তুদাম ওয়ার রুকন আল্লাযী লা ইউরাম ইয়া মান লা ইউহজাম জুনদুহু ওয়া লা ইউগলাবু আওলিয়াউহু اللهم انت حسبي ومن كنت حسبه فقد كفيت حسبي الله ونعم الوكيل। উনি এই এই জালিমের সামন থেকে উনি সসম্মানে বেরিয়ে গেলেন। পরবর্তীতে এই জালিম শাসকই একদিন ইমাম আবু জাই রাহিমাহুল্লাহর খবরের দিকে অতিক্রম করছিল, ওইখানে দাঁড়িয়ে সে উপস্থিত তার সাথে যারা ছিল তাদেরকে বলল যে আমি পৃথিবীর বুকে এই লোক থেকে বেশি অন্য কাউকে ভয় করতাম না। মা কুনতু আখাফু আলা আহাদিন ফি ওয়াজহিল আরদ কা খাউফি লি হাযাল মাদফুন ফি হাযাল কবর, এই কবরে যে লোকটা রয়েছে তার থেকে বেশি আমি জমিনে অন্য কাউকে ভয় করতাম। কুল্লামা রাআইতুহু রাআইতুল আসাদ বারিজা, তাকে দেখলেই মনে হতো যেমন একটা বাঘ আমার দিকে একদম তার খাওয়া বিস্তার করে আছে, এই মনে হয় পাকড়াও করল। এইটা কেন? এই এই যে এই যে ঘটনাবলী, এই ঘটনাবলী থেকে কি ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ দেখেন সত্যটা সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং একদম সুস্পষ্ট হক। তার উত্তরটা কিন্তু কোনো আহামকের মতো ছিল না। উনি অত্যন্ত হিকমার সাথে এবং বিদ্দলিল বিদ্দলিল ওই জালিমের সামনে সত্য কথাটা উচ্চারণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা ওই পরীক্ষাতে তাকে কামিয়াবি দিয়ে দিলেন, তার ইজ্জত বাড়িয়ে দিলেন। এই কারণে শুধু হক কথাই আমাদের বলতে হবে না। অনেক সময় দেখা যায় যে অনেক ইখওয়ানরা কিংবা অনেক তালিবুল ইলমরা সত্য কথা বলেন বটে, কিন্তু সেই কথার মধ্যে যে মাওয়িজা হাসানা থাকার কথা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এর পরিবর্তে এটা হয়ে যায় অত্যন্ত খারাপ ভাবে, যে কারণে এর প্রতিক্রিয়া হয়, বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। সত্য বলছে ঠিকই, কিন্তু এটা বাজে ভাবে বলার কারণে কিংবা হিকমার সাথে, বাসিরার সাথে, ইলমের সাথে, দলিলের সাথে না বলার কারণে এটা এটা হিতে বিপরীত হয়। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর এই ঘটনা থেকে আমরা কি শিখি, যে সত্য বলবো দলিল দিয়ে, হিকমার সাথে, বাসিরার সাথে, তখন এটা আমাদের জন্য কল্যাণ এবং আমাদের জন্য ইজ্জত নিয়ে আসবে। সত্য বলবো এই ক্ষেত্রে কাউকে ভয় করব না, কাউকে ভয় করব না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, লা নাখাফু ফিল্লাহি লাওমাত লাহিম, কাউকে ভয় করব না, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই বিশ্বাস পোষণ করতে হবে। শুধু মুখে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে দুশ্মনদের মোকাবেলার জন্য আমার আমার প্রোটেকশনের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ তার রহমতের পরিপূর্ণ আশা নিয়ে হিকমার সাথে সুন্দর কথাবার্তা দ্বারা যদি দাওয়াত দেয়া হয় তাহলে এতে অবশ্যই কল্যাণ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা ইজ্জত বাড়িয়ে দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সালাফদের থেকে শিক্ষা নেয়ার, তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার এবং আসার ও সালাফকে অনুসরণ করার, সুন্নাকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার, অবলম্বন করার তৌফিক দান করুন। এবং আরা ও রেজাল বা মানুষের কথাবার্তা, বাজে বাতিল কথাবার্তা থেকে তারা প্রতারিত হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং সমগ্র উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
জাযাকাল্লাহু খায়র শেখ, আপনার খুবই সুন্দর বক্তব্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং আমরা যেন সেই পথ অবলম্বন করতে পারি যে পথ আমাদের ইমাম আউজাঈ রাহিমাল্লাহ অনুসরণ করেছিলেন, আমরা যেন ওনার মতো সেই পথ অনুসরণ করতে পারি। আল্লাহ আমিন। আহসান আল্লাহ ইলাইকুম।
আর আমি মাযরাত করছি ইখওয়ানদের কাছে যে কথা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আমি চাইছিলাম যে আজকে হয়তো একটা চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা শেষ করি, এই কারণে মাযরাত।
জাযাকাল্লাহ খায়র শেখ, খুব খুব বারাকাল্লাহ ফিক। আমি শিওর যে ইনশাআল্লাহ
যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা আগামী আগামী পর্বে ইনশাআল্লাহ সেটা ঠিক করে নেব।
নাম শেখ, জাযাকাল্লাহ খায়র শেখ, বারাকাল্লাহ
ফিক। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।